This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুটকেরিট পয়েন্ট ও এফ এম, আমি রাস্তালাচির সাথে অ্যান্ড দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন ভেরি ট্রু। আর গ্রামীণ ফোন প্রেজেন্টস ভূত এফ এম এর স্পেশাল এপিসোড অন হ্যালোইন, এবং এইটা হবে সিক্স সিজন হোটেলে, অ্যান্ড আমরা সবাই ওয়েট করছি সেটার জন্য। অ্যান্ড আপনাদের জন্যই আপনাদের কাছ থেকে নাম চাওয়া হয়েছিল, এবং আওয়ার ভেরি রেগুলার লিসনার একজন যিনি নাম উল্লেখ করতে চান না, তিনি নাম দিয়েছেন এই দিনটাতে, এবং আপনারা সেই দিন সেই নামটা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন, ইনশাল্লাহ জানিয়ে দেব। সো আমাদের বিরাট প্ল্যান রয়েছে এবারে হ্যালোইন নিয়ে। আশা করছি যে আপনারা সবাই হাজির হয়ে যাবেন সিক্স সিজন হোটেলে, এবং আমাদের যদি আপনি আরো ডিটেইলে জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, আর আপনি অবশ্যই টিউনিং করতে পারেন রেডিও ফুর্তি। আপনার আরো যে সমস্ত ইনফরমেশন দরকার সেগুলো পেয়ে যাবেন আপনি সেখান থেকে। আমি একটু জানিয়ে দিই আপনাকে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, উইচ ইজ bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা সরাসরি আমাদের ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন, অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং আপনারা আমাদের ফেসবুকে যে পেজ রয়েছে সেই পেজগুলো ভিজিট করতে পারেন, এবং সেই পেজগুলোর আমি একটু বলে দিচ্ছি কিভাবে ভিজিট করতে হবে। চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasal, দেখতে পারবেন যে আজকে কারা আমাদের এখানে পার্টিসিপেট করছেন, কারা আমাদের গেস্ট, এবং অবশ্যই আজকের স্টোরিগুলো মিস করবেন না, বিকজ আমার কাছে মনে হয় যে আজকে বেশ ভালো কিছু স্টোরি আপনাদেরকে আমরা উপহার দিতে পারব। সো আর দেরি না করে আমরা চলে যাব ঘটনায়, এবং বেশ কালকের বৃষ্টির কারণে বেশ ঠান্ডা একটা ওয়েদার, এবং আমার মনে হয় শীত চলেই আসছে, শীত আসলে আমি খুশি হয়ে যাই। আমার যদিও মানে ছুটির কোনো মানে মানে সুযোগ থাকে না, তারপরেও শীত আসলে আমার কাছে মনে হয় প্রতিটা দিন ছুটি লাগে আমার কাছে, এবং শীতের সবচাইতে বেশি আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে অদ্ভুত একটা লাইট যেটা সাধারণত বিকেলের দিকে এবং সকালের দিকে পাওয়া যায়। এনিওয়েজ, বাট আমরা সবাই রাতের মানুষ এবং আমাদের রাতের অন্ধকার সবচেয়ে বেশি পছন্দ জড়ো সড়ো হয়ে ঘটনা শোনা, এবং আমরা সেটাই করতে চাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনারা ঘটনায় আমরা যাব একটু কাছে এসে।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ফারজানা বলছি। তো আমার ঘটনা তো মিস্ট্রেট চলে যাই। আমার একটা আন্টি ছিল, তো উনি ওনার একটু ট্রাস্ট ইস্যুস থাকার কারণে উনি ওনার হাজবেন্ডের উপর ব্ল্যাক ম্যাজিক করার থিঙ্ক করে। তো তখন একটা উনি একটা হুজুরকে চিনতে পারে, একটা মহিলা হুজুর, তো ওনাকে উনি কিছু এরকম টাকা দেয়, 2-3 লাখ টাকার মতো দিয়ে ওনাকে করতে বলে ব্ল্যাক ম্যাজিক। তো মহিলাটা বলে যে আচ্ছা করে দিব। তো কয়েকদিন, এক মাস হয়ে যাওয়ার পরে উনি দেখাচ্ছে কোনো খুব একটা এফেক্ট হচ্ছে না, কোনোই হচ্ছে না। তারপরে উনি ওনার আবার ওনাকে ডাকে, তো মহিলা বলে যে হ্যাঁ আমার আরো কিছু টাকা লাগবে, কিন্তু এটা আমি আপনাকে রিটার্ন করে দিব, মানে এটা কিছুদিন পরে আমি আপনাকে ফেরত দিয়ে দিব আবার। তো তারপর উনি আবার দেয়, তারপরে তো পরে আর মহিলাটার সাথে ওনার কোনো দেখা হয় না 2-3 মাস। তারপর উনি নোটিস করে দ্যাট ওনার সাথেই প্রবলেম হচ্ছে, ওনার হাজবেন্ডের উপর তো কিছু হচ্ছেই না, ওনার উপরে এফেক্টটা করছে। তারপর ওনার মানে কিছুদিন যাওয়ার পর খুবই খারাপ অবস্থা, উনি হাঁটতে পারে না, খেতে পারে না, বাথরুমেও যেতে পারছে না, এই অবস্থা। তো তারপরে উনি এত কিছু হয়ে যাওয়ার পর উনি হাজবেন্ডকে সব সত্যি সত্যি বলে দেয় দ্যাট এটা উনি ট্রাই করেছিল এরকম করার। তো তারপরে ওনার হাজবেন্ড তখন কি করবে আর, তারপরে ওনাকে মালয়েশিয়াতে নিয়ে যায় ফর ট্রিটমেন্ট। তো ওখানে গিয়ে ডক্টররা বলে দ্যাট পসিবল না, খুবই খারাপ অবস্থা ওনার। তো এটার পরে উনি তারপরে উনি হচ্ছে বলে, ডক্টররা বলে দ্যাট ওনার ভিতরে ক্যান্সার সেল পাওয়া যাচ্ছে। তারপরে পরে উনি যখন আবার দেশে ব্যাক করে, বিকজ ও ভেবেছিল ক্যান্সারের কোনো কিওর নেই, তো উনি দেশে ব্যাক করে তারপরে হুজুরকে দেখায়, মানে একটা ভালো হুজুর, তখন হুজুরটা বলে দ্যাট ওনার উপরে ব্ল্যাক ম্যাজিকটা ব্যাকফায়ার করেছে, মেবি ওই মহিলাটা ইচ্ছা করে করেছিল অথবা ভুলে, হ্যাঁ ওনার উপরে হয়নি। তারপরে হুজুরটা বলেছে কি যেহেতু ক্যান্সার বলেছে তো কেমোথেরাপি যদি না দেয় তাহলে উনি কোনোভাবে এটাকে কিওর করতে পারবে। তারপরে ওনারা খুব একটা বিলিভ করে না, বলছে কি এত খারাপ
অবস্থা, মানে ট্রিটমেন্ট বন্ধ করতে বলছে অলমোস্ট।
তারপরে এসে এখন বলে, তারপর তাও উনি বলে আচ্ছা ঠিক আছে যেহেতু আর কিছু হচ্ছেই না এমনি চলে যাবে তাহলে আরো কয়েকটা দিন ওয়েট করে দেখি। তো তারপরে উনি আবার যায়, তখন ডক্টররা বলে দ্যাট একটু একটু ডেভেলপমেন্ট পাচ্ছে। সো এরপরে হাতটা কালো হয়ে যাচ্ছে, তো তারপরে এরকম হতো আর কি, রেগুলার এরকম বলতো। তো আন্টি এরকম বলতো দ্যাট আমি দাঁড়ায় থাকলে কোমরে লাথি মেরে জিনরা ফেলে দিচ্ছে, কিন্তু এটা কেউ বিলিভ করতো না। তারপরে উনি শুয়ে টুয়ে থাকতো, পরে বলতো দ্যাট আমার আল্লাহ আমার হাত ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, বুকের মধ্যে পেরেক ঢুকিয়ে দিচ্ছে বিষের মধ্যে মিলায়,
ফিল করতে পারছে।
উনি বলতো আজকে আমি দেখতেছি তোমরা কেউ জানো না, আমি আমি দেখতে পারি। তো যখন বলতো তখন
এইগুলো শুধু ফিলই করতে না, সামনেও কাউকে দেখতে পেতেন ওই সময়।
উনি আর কি বলতো যে আমি দেখতে পারি তোমরা জানো না, আমি আমি সব দেখতে পারি, আমি সব জানি, এরকম বলতেছে। কিন্তু আমরা তো কিন্তু এইটা দেখেছি, কিন্তু অন্য তো কিছু আর দেখিনি, তো আর কেউ বিলিভ করতো না। কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পরে আর কি ওই যে হুজুরটা যখন চেষ্টা চালায় যায়, তারপরে কিছুদিন পরে উনি বলে আমি পারবো না, আমার ওস্তাদের কাছে নিয়ে যেতে হবে। তো উনি যায়, তারপর উনি কি জানি করে, পরে যখন আবার মালয়েশিয়াতে যায় তখন ওরা বলে দ্যাট ওনার ক্যান্সার সেলের 13 পয়েন্ট সামথিং থেকে ড্রপ করে 3 তে চলে এসছে, মানে এতটা ডেভেলপমেন্ট হয়েছে
এবং কোন ধরনের কোন ট্রিটমেন্ট ছাড়া
না। হ্যাঁ, এখন ট্রিটমেন্ট ছাড়া, মানে মেডিসিন টেডিসিন ছিল বাট কোন থেরাপি টেরাপি ছিল না। তো এটার পরে আন্টি মানে অনেক বছর লাগে, কিন্তু উনি হুইল চেয়ারে ছিল 2-3 বছর, এটা মানে 5 বছর আগের ঘটনা, তো 2-3 বছর পরে উনি ঠিক হয়,
ঠিক হয়ে গেছেন উনি
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। চমৎকার। এবং আমি আপনি আরেকবার ওই জায়গাটা বলেন তো, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, মানে সিলিং এর যে ব্যাপারটা বললেন আরেকবার।
আন্টি বলতো অন্য কেউ বিলিভ করতেন, বাট ওনার হাজবেন্ড একদিন দেখেছে দ্যাট এরকম সিলিং থেকে পানি, মানে পানি যেরকম দেখতে হয় ওরকম পানি পড়ে পড়ে হাতটা কালো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মানে ধুলেও পড়া যাচ্ছে না ওরকম।
ওকে, আর আরেকটা যে পেরেক মনে হচ্ছে বুকের মধ্যে ঢুকে দিচ্ছে,
ওনার হার্টটা নাকি ঢুকিয়ে দিচ্ছে এরকম করে।
অলরাইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আপনার কাছে আবারও আসবো। তার আগে আমরা চলে যাই হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আমরা একটু আপনার যে ফার্স্ট যে স্টোরিটা সেই স্টোরিটা আমরা একটু শুনতে চাই, এবং আপনি প্লিজ বলবেন রিসেন্ট ঘটনা তো একদম না,
খুব
খুব রিসেন্ট, ওকে,
অল্প
জি শুনি আপনার ঘটনা।
এটা আমি যে ঘটনাটা শেয়ার করব, উনি একজন সরকারি কর্মকর্তা,
নাম বলা যাবে না। আচ্ছা,
তো উনি আমাকে স্মরণ করে এই জন্যই, জুনার সাথে যে ঘটনা ঘটেছে সেটা তার মায়ের সাথে এবং তার সাথে হইতেছিল। তো উনি গ্রামে বাড়ি যান, উনার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। উনার আম্মু খুব অসুস্থ থাকার কারণে উনি উনার আম্মুর কাছে দেখার জন্য বাড়িতে যান। তো ওনার আম্মু যে ভয় পাইছেন সেটা কাউকে বলেননি, শুধু ওনার ছেলেকে বলছেন। সে রাত্রিতে তার আর ছেলেকে বলছে যে আমি ওনাদের বাড়িতে পারিবারিক কবরস্থান ছিল, তো পারিবারিক কবরস্থানে মাগরিবের নামাজ পড়েই উনি কিছু ইবাদত করে চলে আসার সময় উনি দেখলেন যে হাজীগঞ্জ যেভাবে এহরাম বাঁধে সেইভাবে একজন ভদ্রলোক, মানে এহরাম বাঁধা একজন লোক দাঁড়ানো, উনি বলে দিল যে তুমি কালকে চলে এসো।
আচ্ছা,
তো উনি ওর ভিতর মনে খুব এইটাই ভয় আসলো যে কথাটি কে আমাকে বললো না কাকে বললো এবং সে কে। তো উনি এই জিনিসটা কাউকে কোনো কিছুই বলেননি, উনি চলে আসলেন, মনে ভিতরে আঘাত পেলেন বা ভয় পেলেন। তাই ভয়টা নিয়ে যখন রাত্রে ঘুমালেন তার খুব প্রচন্ড অসুখ হয়ে যায়, জ্বর এসে যায়, এতে অনেক সমস্যা তার দেখা দেয়। তো এই ভয়টা ছেলেকে শুধু বলে যে আমি এই পারিবারিক আমাদের যে কবরস্থানে সেই কবরস্থানে আমি এই জিনিসটা শুনি, এটা আমার ভয় লাগে। ছেলে তাকে ঘুম পাড়ি খাওয়া দাওয়া করে উনি আবার ঘুমাইতে গেছেন রাত্রি গ্রামে বাড়ি যেটা। তো নূর হোসেন ভাই মাত্র ঘুম দিছেন, তো ওই ঘুমের মধ্যে উনি দেখছেন যে উনি আম্মু যে বললো এহরাম ভাদা একটা লোক সাদা কাপড় পরিহিত যে তাকে বলছে যে কালকে চলে এসো, এই নূর হোসেন ভাইকে বলতেছে যে ফজরের আজানের আগে পুকুর থেকে এক বালতি পানি এনে তোমার আম্মুকে গোসল করে নতুন কাপড় পরিয়ে আমার কাছে নিয়ে আসবা। উনি কথাটা শোনার সাথে সাথে ঘুম ভাঙছে। উনি ঘুম থেকে চোখ খুলে দেখে উনার আম্মু তার সামনে দাঁড়ানো। তো উনি উনার আম্মুকে জিজ্ঞেস করতেছে, মা তুমি চলে আসছো? তখন ওর আম্মু কথাটা বলতেছে, বাবা সকালে পুকুর থেকে এক বালতি পানি আনো, আমি গোসল করব কালকে। তুমি বলছে, ঠিক আছে মা, এখন তো রাত, ঘুমিয়ে পড়, আমি সকালে এনে দেবনি। এ কথা বলে যখন ঘুমিয়ে পড়লেন তো ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তুমি সকালে ঘুম থেকে উঠে পানি আনবেন, বাইরে যেয়ে দেখেন যে তাদের বাড়ি থেকে দুই চারটা দশ বারোটা বাড়ির পরে উনার আম্মুর সাথে যিনি সময় দিতেন, গল্প করতেন, কথা বলতেন, ওই দশ বারোটা বাড়ির পরে এক মুরব্বী যে আসত, উনি সেই পুকুর থেকে এক বালতি পানি এনে হাজির করছেন, তাকে গোসল করাবেন। তো উনি এটা দেখে অবাক হলেন যে আপনি পানি আনছেন কেন? তো বলছে, তোমার রাত্রিবেলায় তো আমাকে বলে দিছে, তোমার আম্মু আমাকে বলে দিছে যে এক বালতি পানি আনতে, গোসল করবে। তো উনি জিনিসটাকে খারাপ ভাবলেন যে না, তাহলে এটার মধ্যে কোনো নিশ্চয়ই কোনো কিন্তু আছে। উনি সাথে সাথে রাগ করে পানিটা ফেলে দিলেন যে আমার আম্মুকে আমি গোসল করাবো না, লাগবে না আমার আম্মুকে গোসল করানো পুকুরে পানি দিয়ে। পানিটা ফেলে দিলেন। উনি যখন উনার আম্মুর ঘরে গেলেন, উনি ঘরে যেয়ে দেখেন তার মা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন।
আচ্ছা,
তো খুব কষ্ট পাইছে। এরপর উনি যখন ঢাকায় আসলেন, উনি থাকেন মহাখালীতে, উনি ঢাকায় আসার পর রাত্রে ঘুমানোর সময় উনি স্বপ্ন দেখেন ওই এহরামবাদা ওই লোকটা আসে এবং তার সাথে তার মাও আসে। ওই এহরামবাদা লোকটা কবর খুঁড়তে থাকে আর তার মা বলতে থাকে যে বাবা তুমি পাক পবিত্র হয়ে তুমি আমার কাছে চলে আসো। তো এটা স্বপ্ন দেখার পর উনি একই রকম উনি অসুস্থ হয়ে যান, তার মার মতোই তার শারীরিক সমস্যা অনেক হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমার সাথে দেখা হয়, আমাকে নিয়ে যায় তার গ্রামে বাড়িতে, আমি তার পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া করে আসি এবং তার বাড়িতেও আমি দোয়া করি। তখন আমরা যখন মিলাদ দোয়া পড়তেছিলাম, উনি চিৎকার পরে অনেক কান্না করলেন, অনেক কান্না করলেন। তা আমি ভাবছি হয়তো তার গুনাহের জন্য, অপরাধের জন্য, ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে, তার মাকে স্মরণ করতেছে, তার মা দুনিয়াতে
ইমোশনাল হয়ে গেছে,
ইমোশনাল হয়ে গেছে। তো এটা আমি স্বাভাবিক ভাবছি যে হইতে পারিতাম। কিন্তু যখন আমাদের দোয়া শেষ হলো, উনি আমাকে কথাটা বলতেছে যে আমি যখন দোয়া পড়তেছি, দোয়ার মোনাজাত করতেছি, আমার চোখের সামনে আমি এই জিনিসটা দেখতে পাইছি, ওই এহরামবাদার লোকটা কবর খুঁড়তেছে আর আমার মাকে, আমার মা আমাকে বলতেছে বাবা তুমি আমার কাছে পাক পবিত্র হয়ে চলে আসো।
আবার
এই কথাটাই তো উনি এই জন্য ভয় মানে অনেক কান্না করতেছে যে মা কেন এই কথাটা বলে আর ওই লোকটা কবর কেন খুঁড়ে, উনি এই ভয়ে। তখন আমি উনাকে বললাম, ঠিক আছে, আপনাদের এখানে পারিবারিক যিনি কবরস্থানটা আছেন রাখছেন, তা আপনাদের নামাজ পড়া দরকার, ইবাদত বন্দেগী করেন, অবশ্যই এই জায়গাটার মধ্যে এমন একজন ভালো ওলি আছেন, আপনাদের কোনো ভুলের কারণে এক এক করে নিয়ে চলে যেতেছে, আপনাদের ইবাদত করা দরকার এবং সাপ্তাহিক কবরস্থানে এসে জিয়ারত করে যাবেন। উনি যে আপনাদের পারিবারিক কবরস্থানে যারা ইন্তেকাল করেছেন তাদের সময়তে, যে সময়তে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন, ওই সময়তে তাদের নামে দোয়া খায়ের করেন,
মৃত্যুবার্ষিকী
যেটা, তাদের নামে দোয়া করেন এবং আপনারা ইবাদত বন্দেগী করেন। হয়তো আপনাদের ভুলের কারণে, চলাফেরা ভুলের কারণে আজ এইরকম অবস্থা হইতেছে। তো আমি তাদেরকে আবার বলছি যে আমি আবার দেখা করব, তখন পর্যন্ত তার কোন কল আসেনি যে কি অবস্থা আছে। কিন্তু উনি অনেক এমনটা শুকাইছেন, আমাকে ছবি দেখাইছে, উনি অনেক স্বাস্থ্য ভালো লোক ছিল কিন্তু এখন অনেক শুকাইছেন, শুধু একই স্বপ্ন দেখেন ওই এহরামবাদা সাদা পোশাক পরিহিত লোকটা কবর খুঁড়ে আর তার মা আসে, শুধু একটাই কথা বলে যে বাবা পাক পবিত্র হয়ে তুমি আমার কাছে চলে আসো।
আচ্ছা, এই একই ব্যাপার ঘটে থাকে তার সাথে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মঈনুদ্দিন ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা আবারও আপনার কাছে আসব, একটা ছোট্ট ঘটনায় চলে যাই যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার, এবং সেই ঘটনাটি আপনাদের একটু পড়ে শোনাতে চাই আমি। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম অর্ণা, আমার বাসা ময়মনসিংহে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যায় আজ থেকে দুবছর আগে। আমার এক বন্ধু চাকরির সুবাদে বান্দরবান থাকত। আমার বন্ধুটি যে জায়গাতে থাকত সেখানে গারো জনগোষ্ঠীর বসবাস ছিল। আমি জানতাম যে বান্দরবানে খুব ভিন্ন ধরনের অনেক জিনিস পাওয়া যায়, তাই আমি আমার বন্ধুটিকে বললাম সে যখন বাসায় আসবে তখন যেন আমার জন্য হাতির দাঁতের একটা চিরুনি নিয়ে আসে। যথাসময় সে আমাকে চিরুনি এনে দেয়। যেদিন চিরুনিটা আমার হাতে আসলো সেদিন থেকে শুরু হয় আমার জীবনের এক আতঙ্কিত অধ্যায়। আমি একদিন রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুইটা দিয়ে প্রথম চুল স্পর্শ করলাম। আমি যখন চিরুইটা মাথায় স্পর্শ করলাম তখন হঠাৎ মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছিল। আমি এটাকে খুব সাধারণভাবে নিলাম। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম ধবধবে সাদা গায়ে রঙের একটা মেয়ে দেখতে গারদের মতো আমাকে খুব কঠিন করে বলছে, আমার অংশটা আমাকে দিয়ে দাও। এই স্বপ্নটাকে আমি খুব সাধারণভাবে নিলাম। এর পরের দিন রাতেও আমি একই স্বপ্ন দেখলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না কেন এই মহিলা আমাকে প্রতিদিনই বলছেন যে আমার অংশটা আমাকে ফিরিয়ে দাও। কিছুই বুঝতে পারলাম না যে কেন এই মহিলা প্রতিদিনই একই কথা বলছেন। আমার স্বপ্নটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম, কিন্তু কেউ বিষয়টাকে তেমন বেশি গুরুত্ব দিল না। তৃতীয় দিন আমি আবার স্বপ্নটা দেখলাম এবং আমি দেখলাম যে আমাকে সেই মহিলা আবারও বলছেন, আমার অংশটা ফিরিয়ে দিলে না, ফিরিয়ে না দিলে তোমার ক্ষতি হবে। এই কথাটার অর্থ বুঝতে পারলাম না। আমি আমার কিছুই আর আমার কিছু করার ছিল না। যাই হোক, এভাবে আমার রাত কাটছিল অস্বস্তির ভেতর দিয়ে। আমি লক্ষ্য করলাম আমার মাথার চুল এবং আমার মাথার চুল যেটা ছিল আস্তে 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 যেটা হচ্ছে ক্রমশ উঠে যেতে লাগলো এবং আমি চিন্তায় পড়ে গেলাম, চার দিনেই কি করে আমার মাথার চুল কমে অর্ধেক হয়ে গেল। আমি ডাক্তারের কাছে গেলাম এবং চিকিৎসা নিতে লাগলাম, কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছিল না। এর মাঝে একদিন রাতে আমি ঘুমিয়েছি, হঠাৎ রাত তিনটায় আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করতে লাগলাম আমার রুমে কেউ একজন আছে। আমি কাউকে দেখতে পেলাম না, কিন্তু ভয় পাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল ড্রেসিং টেবিলের দিকে। আমি ডিম লাইটের হালকা আলোতে দেখতে পেলাম যে ওই গাঢ় মহিলাটি আয়নার সামনে বসে চিরুনিটি দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর মুখটা দেখলাম যেন রক্তে ভাসা। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারান এবং জ্ঞান হারায় আমি। আমার জ্ঞান ফেরার পর আমি দেখলাম সকাল হয়ে গেছে। আমি রাতের পুরো ব্যাপারটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। এরপর আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাকে কিছু তাবিজ দিলেন আর রাতের বেলা আয়নার সামনে সেই চিরুনিটা নিয়ে ওই মহিলাকে দেখতে পেয়ে আমার আর বুঝতে বাকি রইল না যে মহিলাটি আমাকে কি ফিরিয়ে দিতে বলছিলেন। ওই দিন চিরুনিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বান্দরবান পাঠিয়ে দেই। এরপর আমার বন্ধু সব ঘটনা খুলে বলি এবং ওই চিরুনিটা যেখান থেকে সে কিনেছে সেখানে গিয়ে ফেরত দিয়ে আসতে বলি। কিন্তু আমি আমার বন্ধুর সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে, ও যখন চিরুনিটা ফেরত দিতে নিয়ে যায় তখন সে দেখে ওইখানে গিয়ে যে সেখানে চিরুনি ফেরত দিবে কোথায়, একটা শ্মশানঘাট। আমার বন্ধু অবাক হয়, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে এখানে একটা বাজার ছিল না, কিন্তু সবাই বলে ওইখানে অনেক পুরনো একটা শ্মশানঘাট, বাজার থাকবে কিভাবে। আমার বন্ধু কিন্তু কিছুটা ঘাবড়ে যায় এবং কি করবে কিছু ভেবে পায় না এবং চিরুনিটা শ্মশানঘাটে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর এক সপ্তাহ আমার বন্ধুটি অসুস্থ থাকে এবং এরপর তার কোনো সমস্যা হয়নি। আমি জানি না এই চিরুনিটার রহস্য কি, জানি না কেন আমার বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটল, এর ব্যাখ্যা আমার জানা নেই। আপনারা কেউ যদি এর ব্যাখ্যা খুঁজে পান তাহলে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এবং এটাই ছিল স্টোরি। এবং আপনারা আমরা একটু খেয়াল করি, ফার্স্টে যে স্টোরিটা আমরা শুনেছি সেটা ছিল ব্ল্যাক ম্যাজিকের এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে একজন দেখতে পেলেন যে ওপর থেকে কিছু একটা পড়ছে এবং হাতের বিভিন্ন জায়গাটা পুড়ে পুড়ে যাচ্ছে। খুব অদ্ভুত ব্যাপার, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো এমনই হয় এবং এর চাইতে ভয়ঙ্কর হয়। আমাদেরকে হাফিজ মাইনুদ্দিন ভাই যে ঘটনাটি বললেন সেই ঘটনাটি খুব অদ্ভুত। আপনি দেখেন যে এরাম পর একজন লোক স্বপ্নের মধ্যে আসছেন এবং তিনি বলছেন যে পাক পবিত্র হয়ে আমার সাথে চলে আয়। মানে কবর খুঁড়ে কেউ যদি আপনাকে এরকম ভাবে রেগুলার ঘুমের মধ্যে ডাকতে থাকে, মানে আপনি কয়দিন সুস্থ থাকবেন বা আপনার এটা কয়দিন আপনি মেনে নিতে পারবেন, ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু যে আপনাকে রেগুলার এই জিনিসটা টলারেট করতে হয়, কেউ একজন আপনাকে রেগুলার ডাকছে এবং কেউ একজন আপনাকে রেগুলার ডেকে ডেকে বলছে যে আমার কাছে চলে আয়। থার্ড যে স্টোরিটা, সেই স্টোরি দেখেন আপনি কোন একটা জায়গা থেকে, আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আপনাদের বাসায় যদি কোনো এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে বা যদি মনে হয় যে না কোনো কিছু ন্যাচারাল না বা কিছু ঘটছে যেটাকে আপনার ঠিক নর্মাল মনে হচ্ছে না, প্যারানর্মাল মনে হচ্ছে, তখন আপনি দেখেন যে এই বাসাটা কোনো চেঞ্জ করেছেন কিনা আপনি, বা এই বাসাটায় এমন কোন জিনিস নিয়ে এসছেন কিনা যেটা সম্পর্কে আপনি পুরোপুরি জানেন না। তো এই যে মানে এখন যে ঘটনাটা সেটা আমরা কি শুনলাম, যে একটা চিরুনি তার বাসায় এসেছিল এবং সেই চিরুনি নিয়ে ঘটনা, এবং প্রতিদিন মানে স্বপ্নে কে একজন তাকে বলছে যে আমার অংশটি আমাকে দিয়ে যা, এরকম টাইপের একটা ঘটনা। এবং সেই চিরুনি ফেরত দিতে গিয়ে দেখা গেল যেখান থেকে যে বাজার থেকে চিরুনি কিনেছিলেন সেখানে একটা শ্মশান। মানে আপনি খুব সুস্থ মাথায় ঢাকা শহরের কোন একটা শপিং মলে ঢুকে ধরুন যে একটা জামা কিনে নিয়ে আসলেন, তারপর থেকে আপনার প্রবলেম শুরু হলো এবং আপনি জামাটা ফেরত দিতে গিয়ে দেখলেন বা জামাটা সেই জায়গায় আবার দিয়ে আসতে গিয়ে দেখলেন যে সেখানে কোনো শপিং মল নেই, কবরস্থান। ব্যাপারটা কেমন লাগবে? খুবই অদ্ভুত। কিন্তু আমরা যাই SMS এ এবং মানে এই অদ্ভুত ব্যাপারের মধ্যেও আমি যতই অদ্ভুত বলি না কেন, কেউ কেউ ভাববেন যে এগুলো অদ্ভুত নাকি, সত্যি হলে তো অদ্ভুত হবে। Anyways, it's up to you. But যা ঘটনাগুলো ফেস করেন তারা বুঝতে পারেন সমস্যাটা। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ফেসবুকে কিন্তু এখন অনেকে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইমন জামান, এছাড়া আমাদের সাথে আছেন শাহিন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আকাশ, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফালাক হোসেন আকাশ, হুমায়ুন কবির ফরিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রায়হান আজিজ, এছাড়া আমাদের সাথে রয়েছেন রুবায়ত হাসান অভি, জুনায়দ হোসেন জনি আমাদের সাথে আছেন, আসাদুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নিশ্চুপ হৃদয়, এছাড়া আছেন মামুন হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও রেভেন হক, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মামুন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আশিকুর রহমান রিয়েল সহ আরো অনেকে। রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজেও আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকেই রয়েছেন, অনেক চক্রবর্তী আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন মণ্ডল ম্যাম, এবং আমাদের সাথে আছেন রাজীব, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সালাম শেখ, এছাড়াও আমাদের সাথে আছেন রানা এস কে, রাজু আহমেদ আমাদের সাথে আছেন, স্বপ্নহীন সেই ছেলেটি আমাদের সঙ্গে রয়েছেন, রনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তানিশা, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইসমাত মাহির, এছাড়াও MD তুহিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আবদুল্লাহ আল নোমান সহ আরো অনেকে। তো আপনারাও যদি আমাদের সাথে থাকতে চান বা আমাদের কাছে আসতে চান তাহলে যেটা করতে হবে আমাদেরকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আপনারা যে আমরা পড়ে শোনাই এরকম ঘটনাও চাই, কারণ আপনারা জানেন যে সামনে হ্যালোইন এবং এই 31st October যেটা আসলে আমরা বলছি আমাদের সেই নামটা পেয়ে গেছি এবং সেই নামটি আমাদের একজন লিসনার পাঠিয়েছে, সেটা হচ্ছে ভূতের দিন। সো আমরা এটাকে ডিক্লেয়ার করছি ভূতের দিন হিসেবে। সো এই ভূতের দিনে আমাদেরকে স্পেশাল একটা মানে কি বলবো যে এপিসোড থাকবে যেটা সিক্স সিজন হোটেলে, এবং সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, আমাদের সাথে আপনারা আসতে পারেন, ঘটনা শুনতে পারেন, ডিনার করতে পারেন। এবং গ্রামীণ ফোনকে আরও একবার ধন্যবাদ এরকম চমৎকার একটা মানে একটা এপিসোড আমাদের করতে দেওয়ার জন্য। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন রুমায়ের সিলেট থেকে, এবং তিনি বলছেন যে হ্যাঁ আজকে তিনি আমাদের সাথে আছেন, এবং MD রাব্বি আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে তার কাছে ভয় লাগছে। দোলা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আই লাভ ভূত FM অ্যান্ড আমরা আপনাকে অনেক পছন্দ করি। সানি আল হক গোপালগঞ্জ থেকে আমাদের সাথে SMS করেছেন সুজানা আই ওয়াজ লিসনিং ভূত FM আচ্ছা এখনো তিনি শুনছেন, অ্যান্ড তিনি লিখেছেন আই লাভ ভূত FM মানে তিনি সবসময় শোনেন এবং সবসময় শুনবেন সেটা তিনি লিখেছেন। ফেরদৌস আমাদের সাথে লিখেছেন এবং তিনি বলছেন যে আইল বি দেয়ার ইন সিক্স সিজন হোটেল, ওকে আমরা ওয়েট করবো আপনাদের জন্য যারা যারা আসতে চান। অয়ন আমাদের সাথে রয়েছেন থার্ড স্টোরিটা, তার বলছে যে একদম বুক ধাবড়ে দেওয়া, ও মাই গড। আমাদেরকে নুমায়ের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আল রাফি, এছাড়া আমাদের সাথে আছেন পৃথিবী সিলেট থেকে পিয়াস আমাদের সাথে রয়েছেন, স্টোরিগুলো ভালো লাগছে। সাইফুল হলি ক্রিসেন্ট স্কুল থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই সানি আছেন, হিমি আছেন আমাদের সঙ্গে, আমাদের সাথে রয়েছেন মুন্তসির, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সামি, রূপা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, আরো অনেকেই রয়েছেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। অনেকে রিকোয়েস্ট করেছেন এবং অনেকে আমরা বলেছিলাম যে এই সিক্সিজন হোটেলের এই এপিসোডে আমরা কি করতে পারি, তার মধ্যে আমার সবচেয়ে চাইতে ইন্টারেস্টিং একটা জিনিস মনে আছে এবং এস এম এস পড়ছি বলেই, যে এস এম এস বা ফেসবুকের কোনো কমেন্ট পড়বেন না, এরকম একটা এপিসোড চাই। সো কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক, এরকম কিছু করবো নাকি আমরা? জানান আমাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, আমাদের সাথে থাকুন, স্টে টিউন ফর ইউ ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণ ফোন।
দোস্ত তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়া সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, FNF, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণ ফোন।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণ ফোন।
চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমস এর সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমস এর সাথে ডিনার। আরো আছে R1 বাইক, স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইস।
ব্ল্যাক হর্স, সব সম্ভব।
দোস্ত তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি,
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়া সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, FNF, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণ ফোন।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণ ফোন।
রেডিও 50, 88.4 FM,
ভূত FM, the night comes alive with Gramophone.
Welcome back. The night comes alive with Gramophone and you are listening to Radio 48.2 FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে আজকের অতিথিরা এবং আপনারা শুনছেন ভূত FM। আর একটু আগে আমি অ্যানাউন্স করেছি যে আমাদের ভূতের দিনের স্পেশাল একটা এপিসোড রয়েছে। এটা সেলিব্রেশন বা এরকম কোনো কিছু না, আমরা একটা এপিসোড করতে চাই যেই এপিসোডটাতে আমরা এই 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 দিনটাকে সামনে রেখে আর একটা বেশি একটা এপিসোড করতে পারলাম এবং সেটা আমার মনে হয় খারাপ হবে না। তো আমরা চলে যাব আমাদের নেক্সট যে অতিথি রয়েছেন তার কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপরে আমরা আমাদের ফার্স্ট যে গেস্ট ছিলেন তার বোন, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
হ্যালো এভরিবডি, আমার নাম মাসিয়াত।
ওকে,
এই কাহিনীটা হচ্ছে আমার নিজের বিল্ডিং এর।
জি,
তো এটা আরো চার পাঁচ বছর আগের কাহিনী। এটা শুরু হচ্ছে তখন টাইম মনে করেন রাত দুইটা বাজে, তো নিচে গার্ডরা বসে আছে। তো একটু পরপর ওদের মানে হঠাৎ করে দেখলো যে কোথেকে যেন ওদের সামনে এসে মানে গেটের বাইরে একটা ইট পড়লো, আবার পাঁচ মিনিট পরে একটু করে মাটি পড়লো। তো এরকম পাঁচ ছয় মিনিট হচ্ছে, ওরা ফার্স্টে চিন্তা করছে খুলে দেখবে নাকি, বাট দেন ওরা চিন্তা করেছে না হয়তো এরকম চোর ডাকাত এরকম করে যে কিছু ফেলে তারপর ঢুকার চেষ্টা করে। তো ওরা ফার্স্টে অ্যাভয়েড করছে, হয়তো কেউ এরকম ট্র্যাপ করার চেষ্টা করতেছে। তারপরে ওরকম পাঁচ ছয় মিনিট চলছে, ওরা কিছু মানে পাতা দেয়নি খুব একটা। তো হঠাৎ করে এরকম পাঁচ ছয় মিনিট পরে এরকম বড় একটা টব, ফুলের টব উপর থেকে পড়ে গেছে, মানে ওদের সামনে ঠিক এসে পড়ছে। তো বুঝছে যে উপর থেকে পড়ছে, আর জিনিসটা ওরা খুব ভয় পেয়েছে, মানে ছাদের দরজা লক থাকে, প্লাস টপটা অনেক বড়, এটা একটা মানুষের পক্ষে উপর থেকে ফেলা সম্ভব না। তো ওরা হঠাৎ করে ভয়ে কি হয় কি না কি হলো ছাদে, তো দৌড় দিয়ে একজন গার্ড উপরে গেছে দেখতে। তো যে দেখে যে তালাটা ভাঙা, মানে ভাঙা মানে কেজেস খোলা চাবি ছাড়া। তো সে এরকম ভিতরে যে টর্চ মেরে চারপাশে দেখতেছে কি আছে। তো অনেকক্ষণ টর্চ মেরে চারিদিকে টর্চ মারার পরে দেখলো যে একটা মেয়ে, যখন ফেসে টর্চটা পড়ে তখন দেখে একটা মেয়ে এরকম ই করে চোখ বন্ধ করে ই করে আসে নড়তেছে। সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছে, ও মাগো করে সে দৌড় দিয়ে নিচে চলে গেছে। নিচে যে বাকি সব লাইক সব মিলে মনে করেন সাত আটটা গার্ড তারপর ইলেকট্রিশিয়ান থাকে, সবাইকে সে যে
খবর দিয়েছে,
তারপর সবাই এরকম আবার উপরে গেছে, সবাই তখন চার পাঁচজন মিলে উপরে গেছে। যে তারপর যখন টর্চ মেরে দেখে তখন দেখে মেয়েটা আশেপাশে কোথাও নাই, তারপর একটু সামনে আগিয়ে দেখে মেয়েটা এরকম ছাদে গ্রিলের উপর বসে,
গ্রিলের উপরে বসে মানে রেলিং যেটা,
রেলিং যেটা, হ্যাঁ, ওটার উপর বসে নিচের দিকে ঝুঁকে আছে। তো ওরা ভয় পেল যে এখন যদি ধরি আর যদি কোনো কারণে পড়ে যায় তাহলে তো আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে,
বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
তো ওরা তখনই চিন্তা করলো যে আর মানে আরো রেসপন্সিবল ভাবে ফোন দিই। তো আমি আমি আগের থেকে বলি যে আমাদের বিল্ডিং কমিউনিটিতে আমার আমরা মনে করেন থাকি দুইতলায়, উপর তলায় আমার চাচা থাকে, তো উনি হচ্ছে বিল্ডিং এর সেক্রেটারি কমিটির।
আচ্ছা,
তো অবভিয়াসলি ওনাকে ফোন দেওয়া হবে। তো ওনাকে ফোন দিয়েছি, উনি ওদের অনেক টায়ার্ড ছিল, তো উনি ফার্স্টে ফোনটা ধরেইনি। তো অনবরত কল দেওয়ার কারণে উনি ধরছে, ধরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখন গার্ডরা বললো যে স্যার এরকম উপরে একটা মেয়ে এভাবে বসে আছে, স্যার আমরা ধরতে পারবো না, কাজ ধরলেই পড়ে যেতে পারে,
কি করবো এখন।
তখন আমার চাচা বলছে যে এইসব আমি জানি না, তোমরা অন্য বাসায় খবর দিতে হোক, আমি খুব টায়ার্ড, আমি আসতে পারবো না। তো তখন ওরা আবার ফোন রেখে কি করবে চিন্তা করছে, দড়ি টড়ি মানে দড়ি খুঁজতেছে যে বেঁধে সামহাও না হবে। তো আমার চাচা আবার ফোন টোন রেখে উনি দিকে ঘুমিয়ে গেছে। তো অনেকক্ষণ পরে লাইক ওনার হঠাৎ করে আমার চাচা হঠাৎ করে এরকম ঘুমটা ভাঙছে, ভেঙে পানি খাওয়ার জন্য উনি উঠছে, উঠে বেডরুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে গেছে। তো আগে থেকে জানিয়ে রাখি আমার ওই কাজের মেয়েটা আবার ওদের রান্নাঘরে শুতো, তো শোয়ার সময় সে দরজাটা লক করে রাখে, মানে দরজাটা আটকায় রাখতো আর কি। তো চাচা যখন ডাইনিং রুমের লাইটটা জ্বালায় ও পানি খেতে যায়, তখন দেখে যে কিচেনের দরজাটা একটু খোলা, যেটা নর্মালি থাকার কথা না। তো উনি একটু জানার জন্য কি অবস্থা, উনি একটু উকি দিয়ে দেখেছে, দেখে যে কাজের মেয়েটা বিছানায় নাই। তো ওনার তখন মাথায় ক্লিক করেছে যে ওই যে ওখানে একটা বললো উপরে একটা মেয়ে আছে, উনি দৌড় দিয়ে চাচিকে উঠালো, উঠে বললো যে দেখো তো মেয়েটা কোথায়, মেয়েটার কিচেনে নাই। তো চাচি গেল, যে চাচি দেখলো ওখানে নাই, বারান্দায় নাই, ওয়াশরুমে নাই। তখন চাচি এসে আমার তাড়াতাড়ি চাচুকে বললো যে ও তো বাসায় কোথাও নাই। তো পুরা বাসার লাইট জ্বালো, লাইট জ্বালিয়ে দেখে যে মেইন ডোরটা একটু খোলা, মানে কারণ অল্প একটু এক হাতে মতো মানে বোঝা যাচ্ছে লকটা খোলা, কেউ
খুলে গেছে বা এরকম টাইপের কিছু একটা।
আর একটা উইয়ার্ড জিনিস হচ্ছে মেয়েটা কিন্তু ওয়াজ ভেরি স্মল আর অনেক শর্ট ছিল, মানে তার উপরের সিটকিনিটা ধরার মানে
ওটা হাতে পাওয়ার কথা না,
এই জন্য জিনিসটা আরো বেশি খুব অবাক। তো তখন চাচু বুঝলো যেটা কিছুটা হলো, তখন আবার আমার বাবা আবার ওই দিন কোন একটা কারণে মানে একজনকে ড্রপ অফ করতে এয়ারপোর্ট দিয়েছিল।
আচ্ছা,
তো অবশ্যই আব্বু আগে আমার বাবাকে ফোন দিয়েছে যে দেখো এরকম এরকম অবস্থা, আমার মেয়ে মনে হয় উপরে কাজের মেয়েটা, আমি কি করতে পারি। তখন আমার আব্বু বলছে যে দেখ এটা এখন তো মানে কাজের মেয়ের কিছু হলে কিন্তু আজকাল আমাদের দেশে এটা বিগ ডিল, অনেক মানে প্রবলেম হবে, তো তুমি একটা কাজ করো, তুমি নিজেরা কিছু করো না, আগে পুলিশকে খবর দাও, পুলিশ আসুক, যেন কিছু হইলেও পুলিশের সামনে হোক, যেন আমরা না ফাঁসি। তো চাচু এরকম সবকিছু মানে সব বাদ দিয়ে উনি আগে পুলিশকে খবর দিল। তো এদিক দিয়ে উপরে তারপর উনি গেল, নিজেই গেল, যে দেখলো এরকম যে মেয়েটা এখনো ওখানে বসে আছে রেলিং এর উপর বসে, সামনের দিকে ঝুঁকে আসছে, আর ওর অনেক লম্বা চুল, ওটা খোলা ছিল পিছনে, মানে পুরো সিনারিটা অনেক স্কেরি ছিল। তারপর পুলিশরা আসলো, তো যখন পুলিশদেরকে ফোন দিয়ে এটা বলা হয়েছে, তো পুলিশের মনে হচ্ছে এটা কোনো বিগ ডিল না, একটা কাজের মেয়ে কিছুটা হয়েছে, ওরা ওই যে মনে করেন একদম লোয়ার পোস্ট যাদেরকে হাওয়ালদার মনে হয় বলা হয়, ওদের পাঠিয়েছে গাড়ি দিয়ে। তো পুলিশরা এসে এরকম নিচ থেকে দেখলো, মানে মেয়েটা একদম যেখানে মনে করেন আমাদের মেইন গেটটা একদম নিচে গিয়েতে ওইটা ঠিক বরাবর উপরে,
কতদলের উপরে আছে আরেকবার একটু,
আমাদের টপ ফ্লোরটা হচ্ছে ফিফথ ফ্লোর, তো ছয়টা,
তার মানে পড়লে বাজবে না।
তো হাওয়ালদার গুলো আসলো, এসে উপরে দেখলো যে দেখে যে এই অবস্থা, তখন ওরা নিজেরাই ভয় যে এখানে আমরা কি করতে পারি, তখন ওরা ওই হাওয়ালদার গুলো মনে করেন ওদের আরো উপরে যে পোস্ট যেটাই আমি ঠিক নাম যাই না, মানে আরো বড় পোস্ট, আর বড় পোস্টের পুলিশকে ফোন দিল, ফোন দিয়ে বলল স্যার এটা কই পাঠাইছেন, এটা তো ভূত পেতনির অবস্থা, আমরা এখানে কি করব। তো তো ওনার ওই স্যারটা বললো যে মানে পুলিশটা বললো যে কি বলো এটা কিভাবে সম্ভব, এখনকার দিনে কি ভূত টুত থাকে নাকি, দাঁড়াও আমি আসতেছি। তো উনি নিজে আসলো, এসে উনি দেখলো এটা কি অবস্থা, আসলে এখানে কি নাকি ধরলেও পড়ে যেতে পারে। তো দেওয়ার প্ল্যানিং যে ক্রেন ট্রেন কিছু নিয়ে আসি, কারণ ওকে ধরার সাহস কারো নাই। তারপর ক্রেন ট্রেন খবর
কিচ্ছু করছে না, জাস্ট চুপচাপ বসে আছে,
কিচ্ছু না,
আর তাকিয়ে আছে না চোখ বন্ধ,
তো মানে ফেসটা তো সামনের দিকে ছিল,
দেখা যাচ্ছে না
রাতের অন্ধকার।
ও মাই গড।
তো তারপর এরকম ক্রেন ট্রেন খবর দিচ্ছে, এর মধ্যে মানে পুলিশটা এসে বললো যে উনি একটু সাহসী ছিল, উনি বললো যে কিসে এত ওয়েট করা লাগবে, চলো উপরে যাই।
আচ্ছা
হ্যাঁ, তো উপরে গেল যে উনি এরকম সামনে গিয়েছে যে ফার্স্ট টাইম ডাকছে, নামটা ঠিক মনে নেই বাট কখন নাম ধরে ডাকছে, তো সে মেয়ে তাকায়নি, তো কেউ সামনে যাওয়ার সাহস পাচ্ছে না, তাও পুলিশটা সামহাও উনি সাহস করে সামনে
গিয়ে গেছেন। আচ্ছা,
যে মেয়েটার ঘাড়ে পিছনে হাত রাখছে, তো মেয়েটা এরকম যেই হাতটা রাখছে হাতে সে পিছনে টার্ন করলো, টার্ন করে এরকম লোকটাকে এরকম ধরছে গলার, মানে এখানে এখানে ধরছে, এভাবে মানে শোল্ডারে
ধরছে,
মানে গলার একটু পাশে ধরছে। তখনই বাকি সবাই মনে করেন ওনার পিছনে, মনে করেন আমার চাচি ছিল, চাচা ছিল, আর ওই নিচে দাঁড়ানগুলো ছিল, আর ওই যে হাওয়ালদার দুটো ছিল, দৌড়ায় এসে সবার একটু সাহস হলো, তখন এসে সবাই পুলিশটাকেও ধরলো, মেয়েটাকেও ধরলো, ধরে মেয়েটাকে সামহাও অনেক ভারী ছিল, অনেক ভারী, কারণ মেয়েটার বয়স মনে করেন 11-12, বাট সে অনেক ভারী, মানে চারজন তাকে টেনে নামাচ্ছিল। তো নামায় যখন মাটিতে রাখছে, গ্রিল মানে রেলিং থেকে নামিয়ে ফ্লোরে রাখছে, ছাদের যখন রাখছে তখন সে আবার চুপ করে বসে আছে, তখন আবার সে নড়তেছে না। তো আমার মাও ছিল উপরে, তাড়াতাড়ি করে মানে সবাই কি করবে, তারপর ছাদে কোন জায়গায় পানির কল আছে, পানির কলটা খুলে একটু মাথায় পানি দিল, তারপরে আমার মা আবার লম্বা চুলগুলো বেঁধে দিল ফুটু দিয়ে, তারপরে পুলিশটা বলছে লোকে কয়েকটা লোক ধরেন, ধরে নিচে নিয়ে যায়, এখানে কিছু না করি। তো মেয়েটাকে ধরছে, ধরে নিচে নিয়ে গেছে, তো লিফটে সে সারাক্ষণ চুপ করেছিল, বাট যখন লিফটে উঠাচ্ছে তখন সে কত রকম মানে হাত মোড়ামুড়ি করছে, কয়েকটা গালি মারছে যে আমাকে ছাড়ো, নর্মাল ভয়েস, ওখানে আবার মানে কোন তারপরে উঠাইছে, উঠে ওকে ওদের রুম বাসায় নিয়ে গেছে, বাসায় ঢুকে মনে করেন লিভিং রুমটাতে ড্রয়িং রুমের সামনে রাখছে, ওখানে আবার সেরকম চুপ করে বসে আছে, বসে আছে থাকার পরে তখন আম্মুরা মনে করেন কথা বলছে কি হয়েছিল এটার মানে কি, হঠাৎ করে না মেয়েটা এরকম তখন বসেছিল, তো আম্মু এরকম দেখে চোখটা দেখি, তো চোখটা এরকম একটু মানে বন্ধ ছিল, তো চোখটা চোখটা এরকম আঙ্গুল দিয়ে খুললো, খুলে দেখে চোখের মণিটা একদম নিচে,
আচ্ছা
একদম নিচে, তারপর আম্মু এরকম হাত রেখে আবার পানি এনে মুখে দিচ্ছিল, হঠাৎ করে তখন সেরকম মানে চমকে উঠছে, মানে অ্যাজ ইফ কেউ ঘুম থেকে উঠছে এরকম চমকে উঠছে, উঠে তাড়াতাড়ি দাঁড়ায় উঠে বসার থেকে দাঁড়ালো, দাঁড়িয়ে এরকম ওনা টোনা ঠিক করে মাথায় কাপড় দিল দিয়ে, তারপর সবার দিয়ে একটু অবাক একটা লুক দিয়ে তাকালো, তাকে সে আস্তে করে কিচেনে চলে গেছে।
মানে এট দ্য টাইম শি ওয়াজ নট নরমাল, মানে উনি
তখন পর্যন্ত ওকে কিন্তু লিফটে তখন একটু মোচড়া মুচড়ি করছে,
হ্যাঁ তারপর নরমাল হয়ে গিয়েছিল,
নরমাল মানে চুপ, মানে অ্যাজ ইফ সেন্সলেস,
চোখ বন্ধ করা। আচ্ছা আচ্ছা,
ওকে যখন ড্রয়িং রুমে এসে রাখা হলো তখন সে চুপ করে বসে আছে, চোখ বন্ধ করে, তখন যে আমার মা চোখটা খুলে দেখলো যে মনিটা নিচে, তারপর যখন তাকে পানি দেওয়া হয় তার মুখে তখন সে আর কি এরকম চমকে উঠে,
এবং এর মাঝখানে সে কোনো কথাটা কিছু মানে
গালি মেরেছে,
সেটা তো অন্য ব্যাপার, বাট এমনি নর্মাল কথাটা কিছু বলে না। আচ্ছা, তারপরে
ও যখন এরকম চমকে উঠলো তখন ও উঠে আবার নিজে অন্য টোনা ঠিক করে মাথায় কাপড় দিয়ে আস্তে করে চলে গেছে। তো এখানে
অন্য কাপড় দিয়ে যে মাথাটা দিল, এটা কি সে নর্মালি দেয় না, ওই সময়
সবসময় দেয়,
সবসময় দেয়। আচ্ছা,
তখনই ওকে বুঝে গেল যে অ্যাজ ইফ এখন ও এখন ও নিজের মতো করছে,
সেটাই সেটাই।
তারপর সে আবার রুমে চলে গেছে। তো এখানে আমার চাচুরা বলছে যে এখন তাহলে আমরা কি করতে পারি, এটা মানে পুলিশকে বলছে, পরে পুলিশ বলল যে আমার মনে হয় আপনাদের এই মেয়েটা যাই হোক অবভিয়াসলি শি ইজ নট নর্মাল, আপনারা ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশে পাঠিয়ে দেন, এখানে রেখেন না, কিছু হলে আপনাদের
উপরে ঝামেলা হবে।
তো আমার আম্মু জাস্ট এমনি দেখার জন্য যে মেয়েটা নিজের মুখ থেকে কিছু বলে নাকি, আম্মু পিছনে পিছনে ওর ইয়ে ওর পিছনে পিছনে কিচেন পর্যন্ত গেল, যে ওকে এরকম জিজ্ঞেস করতেছে এই শুনো এরকম তোমাদের বাসায় তো পুলিশ কেন আসছে তুমি কি জানো, মানে ওকে জাস্ট ইনডিরেক্টলি জিজ্ঞেস করলো অ্যাজ ইফ ওর কিছু মনে আছে দেখার জন্য। তো মেয়েটা বলছে না আমি আমি তো যাই না, তো মাত্র ঘুম থেকে উঠছি।
আচ্ছা
হ্যাঁ, তারপর নিজের নিজের পায়ের দিকে তাকে বললো আল্লাহ আমার পায়ে মাটি কেন, বলে সে আম্মুর সামনেই ওয়াশরুমে গেল, যে নিজের পাটা ধুয়ে আসলো, ধুয়ে আবার এসে তো বলতেছে মামি তাহলে আমি ঘুমাই, হ্যাঁ অনেক ঘুম আসছে। আম্মু বলছে হ্যাঁ ঘুমা। পরে আম্মু বললো যে আমি দাঁড়িয়ে আছি, এক সেকেন্ডের মধ্যে শুয়ে পড়লো, ঘুমাই গেল, মানে অ্যাজ ইফ ও ঘুমেই ছিল। তারপর আমুল লাইক এরকম বের হয়ে গেল, তারপর সবাইকে এসে বললো যে ও তো এরকম বিহেভ করতেছে। তখন পুলিশটা বললো যে তাহলে হয়তো আসলে মনে নাই, আপনারা কিছু খবর টবর দিয়ে পাঠিয়ে দেন। তো পরের দিন এরকম ওর দেশে খবর দেওয়া হয়েছে, ওর বোন আসছে, বোন এসে স্বীকার করতেছে না যে না এরকম কিছু হওয়ার তো কথা। পরে চাচি আম্মু বলে যে ওর পিঠ দেখো, পরে দেখে যে ওর পিঠের মধ্যে এরকম হাতের দাগ। তখন তারা স্বীকার করে যে হ্যাঁ আসলে ওর মধ্যে ছিল, কিন্তু আমরা মনে করেছিলাম ঢাকায় আসছে ঠিক হয়ে যাবে।
আচ্ছা, আগে থেকেই মানে উনি পজেস ছিলেন।
আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাই মেজার ব্যাপারে, এটা হচ্ছে মানে এটা কখনো আগে খেয়াল করেনি, মানে এটা হওয়ার পর আমরা সবাই সবকিছু মানে রিলেট করতে পেরেছি যে ওকে যখন কোনো কাজ দেওয়া হতো, মনে করেন আমাদের বাসাটা এরকম 2500-3000 স্কোয়ার ফিট, এই বাসাটা সে মনে করেন 10 মিনিটে তার মুছে হয়ে যেত।
এত বাচ্চা মেয়ের কিন্তু এটা পারার কথা না, 3000 স্কোয়ার ফিটের একটা বাসা, এটা মানে অনেক টাইম লাগার কথা।
হ্যাঁ, অনেক বড় বাসা। প্লাস চাটা বানাতে বলা হলো তাড়াতাড়ি বানায়, উল্টো এটা তুমি বকা খেত যে তাড়াতাড়ি কি বানায় আনতে, সমস্যার পচা হবে এরকম একটা। আর ওই দিন একটা কাহিনী হয়েছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে যেদিন যেদিন কাহিনী, ওই দিন সন্ধ্যাবেলা আমার চাচি আবার অনেক হাঁটাহাঁটি করে, মানে একটু ফিট থাকার চেষ্টা করে, তো উনি এরকম হেঁটে হেঁটে ধানমন্ডি 28 নম্বর পিছন দিয়ে একটা মানে প্যাথ মানে ওয়াকিং প্যাথওয়ে মানে মেইন রোডে 27 নম্বর মেইন রোডে উঠে। হ্যাঁ, তো ওখানে উনি যখন নন্দনে যাবে, তো মেয়েটাকে বলছে চল আমার সাথে যাই, তোর তো কোনো কাজ নাই তো আমার সাথে চল নন্দনে একটু শপিং করে আসি। তো মেয়েটাকে নিয়ে গেছে, তো যাওয়ার সময় চাচি একটা গাছ থেকে ফুল ছিঁড়ছে। তো মেয়েটা তখন বলছে মামি রাত্রেবেলা গাছ থেকে ফুল ছিঁড়তে হয় না, খারাপ হয়। তারপর চাচি একটু উইয়ার্ড লুক দিয়ে বলছে ঠিক আছে ছিঁড়ব না চল। পরে ওরা শপিং টপিং করে যখন বাসায় আসে, তো ওরা খাবার টাবার দেয়, মানে মেয়েটা তো বাসায় একাই কাজ করে, তো ও খাবার টাবার দিয়ে কিচেনে যেয়ে বসছে, তো চাচা যেটা খাচ্ছে ওরা শুনে কি মেয়েটা কথা বলতেছে, মানে কথাটা এভাবে বলতেছে অ্যাজ ইফ শিজ মানে কাউকে অ্যান্সার করতেছে, অ্যাজ ইফ কেউ কোয়েশ্চেন করতেছে ওগুলো অ্যান্সার করতেছে, মানে অবভিয়াসলি কোয়েশ্চেন শোনা যাচ্ছে না, বাট ও অ্যান্সার করতেছে। তখন চাচি একটু উইয়ার্ড লাগে, দৌড় দিয়ে ওর কাছে যায় যেয়ে বলেছে এই তুই কার সাথে কথা বলতেছিস, বলে যে ও না মামি আমি এমনি এমনি মনে করতেছি সারাদিন কি কি করছি।
আমরা একটু ছোট্ট একটা SMS কিছু পড়ব এবং তারপরে আরেকটা ঘটনা শুনবো। মিজান আমাদের SMS করেছেন সিলেট থেকে, আমাদেরকে SMS করেছেন হৃদয় খান ঢাকা থেকে, এছাড়া আমাদেরকে দুর্লভ SMS করেছেন বনানী থেকে, আমাদেরকে SMS করেছেন পিয়ুল রহমান বাগেরহাট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সাদমা সামাদ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন রিফাত, এবং আমাদেরকে SMS করেছে দেখতে দেখছি এম সুজন, এছাড়াও রোহান আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি যে সাকিব SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও SMS করেছেন মঞ্জু, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মজহারুল, এছাড়াও অলিভ আমাদের SMS করেছেন, আরিফ আমাদের SMS করেছেন, SMS করেছেন জিহাদ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার যদি আমাদের আচ্ছা আচ্ছা আমি একটা ঘটনা একটা পেয়েছি এবং সেই ঘটনাটা কয়েকদিন আগেই আমাদের সাথে একজন শেয়ার করেছেন মনে হয়, বাট সেটা আমি ইমেইলটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই সম্ভবত, বাট খুব উইয়ার্ড। আপনাদের কখনো এরকম হয়েছে যে আপনি আপনার ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে মনে হল কেউ, ওই যে অনেকটা থাকে না যে মানে আমরা আমাদের বাংলাদেশের তামিম, আমরা তামিমের কিছু শর্ট দেখি যে একটা ড্রপ খেয়েই বাউন্ডারি ক্রস করে যায়, ঠিক ওইরকম কেউ মনে হয় যে আপনার জাস্ট আপনি ঘরে শুয়ে আছেন, গোড়ালি দিয়ে জাস্ট একটা ধাক্কা দিয়ে কেউ ঘরটা পার হয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক উপরে না কিন্তু, ছাদের উপরে হলে বা আপনাদের অন্য কোনো ফ্লোরে হলে হয়তো আপনি অনেক কিছু ভাবতে পারতেন, আপনি যেখানে শুয়ে আছেন সেই রুমেই, এবং সেই রুমে আপনার খুব পাশ দিয়েই, আপনার হয়তো বিছানার পাশ দিয়ে কেউ জাস্ট একটা গোড়ালিতে এরকম ধাক্কা দিয়ে চলে গেল, মনে হবে যে দৌড়ে চলে গেল কিন্তু পুরো ঘরটা সে পার হলো এক লাফে। এরকম কোন ঘটনা ঘটেছে আপনাদের? ঘটলে আমাকে একটু জানান প্লিজ, SMS করে জানান আর ফেসবুকে জানান আমাকে জানান, এবং আমি আপনাদের অপেক্ষায় আছি আপনার সেই ঘটনাটা জানার। আমরা চলে যাব, আমাদের যেহেতু সময় খুব কম, আমরা চলে যাব আমাদের সেকেন্ড না ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ফিফথ স্টোরি ওকে ফিফথ স্টোরিতে যাব এবং আমাদের সঙ্গে আছেন আমাদের প্রথম যে যিনি আমাদের যে ঘটনা শুনিয়েছেন তার কাছে আমরা যাচ্ছি। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব।
আমার নাম ফারজানা। এখন যে স্টোরিটা বলবো ওটা আমার খালার সাথে ঘটা। তো খালার যখন ফার্স্ট বেবিটা হয় ওটার পরে আই থিঙ্ক সিক্স মান্থস ছিল তখন বেবিটার, তো তখন এর ঘটনাটা। তো খালু এমন ভাবে ওরা ঘুমাতো, তার খালু ভিতরে ওয়ালের পাশে, বাচ্চাটা মাঝখানে অ্যান্ড বাইরের সাইডে খালা, বিকজ খালার ওয়াশরুমটা লাগতো তখন। সো এমন হয় দ্যাট একদিন খালা মানে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে, তো ওনার হঠাৎ ঘুম ভেঙে যায়, রুমে ডিম লাইট জ্বলছিল। সো তখন উনি দেখে দেন খালু বাইরে থেকে একটা ইভিল টাইপের একটা স্মাইল নিয়ে মানে মশারিটা উঠায় বাচ্চাটাকে ধরতে আসছে। তো তখন খালা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলে দ্যাট কি করছেন বলে উনি বাচ্চাটাকে হাত দেয়, বাচ্চাটার গায়ে মানে হাতটা রাখে। তো যখন হাতটা রাখে তখন দেখে ওই সাইডে খালু ঘুমিয়েই আছে। তো তখন উনি চিন্তা করছেন,
উনি দুজন মানুষকে দেখছেন।
জি জি, হ্যাঁ, খালুকে উনি দুটা দেখছেন। তো উনি বললো যে গালে তো ঘুমিয়ে আছে তাহলে এখানে টেকে। তো আবার তাকায় তখন দেখে উনি মশারিটা উঠায় বাচ্চাটাকে অলরেডি কাছে চলেছে, ধরে ফেলতেছে। তখন খালা মানে বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য খালা এরকম লোকটার হাতে একটা চোরে ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই জিনিসটাও এরকম খালার শোল্ডারে খুব জোরে একটা ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার পর খালা পড়ে যায় অ্যান্ড ওটার পরে উনি আর জিনিসটাকে দেখে না, মানে ওই খালুর মতো দেখতে জিনিসটাকে আর দেখে না। সো আফটার দ্যাট উনি আর কি মানে ঘুমায় পড়ে, বিকজ আর পরের দিনে আমাদের বাসায় আসে। তারপর উনি এটা বলছিল আমাদেরকে এবং বলে দ্যাট এটা আমি যদি মনেও করি দ্যাট একটা ড্রিম ছিল, বাট আমার তো এখনো ব্যথাটা ফিল হয়,
তিনটার মতন। এবং ওই সময় উনি দেখলেন, এবং তারপরে কি বাচ্চাটার কোন ক্ষতি বা এরকম কোন কিছু হয়েছিল?
বাচ্চাটার ক্ষতি হয়নি, কিন্তু বাচ্চাটার সাথে আমরা আমি আর আমার বোন একবার একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছিলাম। তখন ও মাত্র কথা বলা শিখেছিল আমার ভাইয়া, তো তখন ও এত ছোট, আমার সেদিন আব্বু বাসা ছিল না, খালা ছিল বাসায় শুধু। তো আমি আর ও বসে আছি, তো বাচ্চাটা আমাদের আমার আর ওর মানে আব্বুম্মর আর ওর রুমটা এরকম দ্যাট এরকম মানে আমার রুমটা পাশেই আব্বুর রুমটা, তো এরকম আমরা যদি রুমের মাঝখানে দাঁড়াই তো এই রুম থেকে এই রুমের দরজাটা দেখা যায়। সো আমি আর ও বসে আছি, হ্যাঁ, আর আমার বোনের রুমটা অন্ধকার, তো আমরা এরকম ও খাচ্ছে আমি বসে আছি, তো এভাবে আমরা কথা বলতেছি, হঠাৎ বাচ্চাটা আসছে এখানে মানে অন্ধকার রুমটা আর এই রুমটার মাঝখানে। তো দাঁড়ায় দাঁড়ায় আমরা বলছি আসো আসো বাবু আসো, তো উনি হঠাৎ অন্ধকার রুমটার দিকে তাকায় বলে কি যে কি এই আসো না কেন, আসো কাছে আসো, এই দুষ্টু এরকম বলতেছে। তো আমরা দুজন ভয় পেয়ে গেছি, বিকজ বাচ্চাটা এত ছোট, জোক করার বয়স না, মানে মাত্র কথা বলা শিখছে এই টাইপের,
নট দ্যাট ও এরকম মানে ইনভিজিবল কাউকে নিয়ে খেলবে, মানে ওই বুদ্ধিটা ওর হওয়ার কথা না,
একদমই ছোট। বয়স কিরকম তখন?
এক বছর মানে
দেড় বছর,
ছেলে কথা বলছে কথা
বলছে। আচ্ছা, ওকে। সো ওইরকম ভাবে স্পষ্ট ভাবে এরকম মানে পুরো সেন্টেন্স বা এরকম মিনিংফুল কোনো কিছু বলার কথা কিন্তু নাই বয়সে।
ও বলছিল দ্যাট আসো এখানে আসো, এই দুষ্টু। তারপর আমি আরো ভয় পেয়ে বলছি কার সাথে কথা বলো, তারপরে ও বলতেছে যে কি আসে না ও দুষ্টু, এটা বললো থেমিংস আর কিচ্ছু বলে নাই। তারপরে আমি আরো ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওকে খাবার প্লেটটা নিয়ে ও আর বাচ্চাকে বলে না আমরা দৌড় দিস খালার কাছে, খালা খালা এরকম। তো খালা আবার ফোনে কথা বলছে, উনি খুব একটা বেল দেয়নি ব্যাপারটাকে। তো এটার পরে আমি আর ও আর কি আমরা দুজন অনেক ভয় পাই, বিকজ আমাদের জন্য তো এটা কখনো হয়নি। সো এটাই ছিল। আর এটার পরেও ওর একটা ছোট বোনও হয়েছে এবং খালা খালু বলে দ্যাট ওদের দুজনের মধ্যে একটু প্রবলেম আছে এখনো।
অনেকেই বিশ্বাস করে না, কিন্তু ওরা একটু মানে বিশ্বাস করে দেখে ওরা এরকম একবার হুজুরের কাছে নিয়ে গেছে, যারা এগুলো মনে করেন হেল্প টেল্প করতে পারবে। ওদেরকে বলেছে যে আমার বাচ্চাদের অনেক সমস্যা হয়, প্লাস খুবই সুকনা, হ্যাঁ, আর প্রায় অসুস্থ হয়ে যায়, কিছু হলে ওদের সমস্যা হয় তো কি করতে পারি, তো মানে কোন সমস্যা আছে নাকি দেখাতে। আর হুজুর হুজুরটা বলেছে যে আসলে ওদের সাথে কিছু আছে, হুজুরটা বলেছে ওদেরকে
হালকা
অনেক তাবিজ টাবিজ দেওয়া, মানে ক্ষতি করে না কিন্তু মানে অ্যাবনর্মাল জিনিসপত্র হতে থাকে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো আমাদের লাইফের খুব ছোট ছোট ঘটনা এবং রেগুলার লাইফের কিছু কিছু মানে ঘটনা আমরা শুনলাম, বাট এই জিনিসগুলো যাদের লাইফে ঘটে এবং রেগুলার যারা এগুলো ফেস করেন তাদের লাইফটা আসলে হেল্প হয়ে যায়। এবং আপনারা যারা আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কেউ এরকম কোন ধরনের উইয়ার্ড কোন সিচুয়েশনে এই মুহূর্তে থাকেন বা এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে বুঝতে পারবে যে ঘটনাটাগুলো কত বেশি ভয়ঙ্কর হতে পারে। এনিওয়েজ, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরেই আমরা শুনব। ফার্স্টে আমরা ব্ল্যাক ম্যাজিক দিয়ে শুরু করেছিলাম, ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা স্টোরি শুনব এবং তারপরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আশা করছি যাওয়ার আগে আরেকবার জানিয়ে দিই, এই 31 তারিখ ভূতের দিন রেডিও ফুর্তি সেলিব্রেট করছে এবং গ্রামীণ ফোন আমাদের মানে গ্রামীণ ফোন প্রেজেন্টস স্পেশাল এপিসোড ভূত এফএমের, সেটা হচ্ছে সিক্স সিজন হোটেলে হবে এবং আমরা ফার্স্ট টাইম আপনারা দেখতে পাবেন, যে ফার্স্ট টাইম না, এটা হচ্ছে মানে হ্যালোইনে এরকম ধরনের একটা আপনারা দেখতে পাবেন যে আপনারা একসাথে শো শুনবেন এবং এবং সিক্স সিজনে এটা প্রথমবারের মতো হবে যে আপনারা শো শুনবেন, ডিনার করবেন এবং একই সাথে আমাদের ভূত এফএমের সবকিছু এনজয় করতে পারবেন। সো চলে আসুন আমাদের সাথে, যদি পার্টিসিপেট করতে চান ডেফিনেটলি ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড দেখা হবে 31 তারিখে, আমরা থাকব রাত 12টা থেকে, রাইট, আমরা রাত 12টা থেকে 2টা পর্যন্ত। সো আমার মনে হয় যে অবশ্যই যারা আসতে চান ইন্টারেস্টেড তারা চলে আসবেন, যারা বিশেষ করে যারা ঢাকায় থাকেন এবং যারা আসতে চান ওই রাতটা একটু সেলিব্রেট করতে চান চলে আসবেন। আর আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম ফুর্তি ডট এফএম উইচ ইজ BHWTFM @RADIOFORTI.FM। আর আমাদের ফেসবুকে যে অ্যাড্রেসটা সেটা জানিয়ে দিচ্ছি www.facebook.com/radio-furti and www.facebook.com/bhutfm.rasal। আমরা চলে আসছি একটি ছোট্ট বিরতিতে, stay tuned to Radio Furti and don't stop the Furti.
Furti. Oh! Hey, Tana Oita, smartphone koncha, phone niye Furti, pata fati koncha.
Smartphone koncha.
Shanti jodiki spai, beshi khushi moncha.
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণ ফোন।
দোস্ত তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি?
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, FNF, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণ ফোন।
আমার মেয়ে অর্পিতার জন্মের পর বার্ড স্পেসিং এর কথা ভাবছিলাম। আমার ডাক্তার যখন মাইক্রোডোজ মাইপিল এর কথা বললেন, আমি ভাবলাম ওয়াই নট, অ্যান্ড ইউ নো হোয়াট, ভাবতেও পারিনি মাইপিল আমাকে এত পারফেক্টলি স্যুট করবে। অ্যান্ড আই এম সো গ্ল্যাড আই'ম অন মাইপিল।
I'm so glad, so glad, so glad, I'm so glad, I'm so glad, so glad, 'cause I am on my pill.
My pill, a microdose oral contraceptive from SMC.
Oh! Hey, Tana Oita, smartphone koncha, phone niye purti, pata pati koncha.
Smartphone koncha.
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণ ফোন।
কিরে মামা, ইলেকট্রিক গিটার?
যেন তেন ইলেকট্রিক গিটার নারে পাগলা, জেমস এর সিগনেচার করা,
কেমনে সম্ভব?
ব্ল্যাক হর্সের পাগলা অফারে সব সম্ভব, ব্ল্যাক হর্সে চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমস এর সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমস এর সাথে ডিনার। আরো আছে R1 বাইক, স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইস।
ব্ল্যাক হর্স, সব সম্ভব।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণ ফোন।
রেডিও ফুর্তি 88.4 FM, ভূত FM, the night comes alive with Grameenphone.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশা করি আপনি অন্যান্য দিনগুলোর মতো আজকেও ভালো আছেন। আমি মোহসিন বিল্লাহ, আমি বর্তমানে চায়নাতে পড়ালেখা করছি আর আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি এবং আমার রুমমেট দুজনই প্রতিফেমের অনেক বড় ভক্ত, কিন্তু বাংলাদেশ আর চায়নার সময়ের পার্থক্য 2 ঘন্টা হওয়ার কারণে আমরা লাইভ প্রতিফেমের শুনতে পারি না, কিন্তু আপনাদের প্রত্যেকটি এপিসোডের ডাউনলোডেড ভার্সন আমাদের কাছে আছে। আমি কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আপনি প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম লিসেনার্স, ঘটনাটি আমার সাথে ঘটে 2016 সালের এই বছরের জানুয়ারির শেষের দিকে। সে সময় চায়নাতে পুরোদমে শীত চলছে, আমাদের উইন্টার ভ্যাকেশনও চলছিল। আমি ওই দিন রাত্রে দ্রুত ঘুমিয়ে গিয়েছিলাম আর আমার রুমমেটের চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট থাকার কারণে তাকে রাত জেগে পড়তে হতো। তো আমার ঘুমের যাতে ডিস্টার্ব না হয় এজন্য সে ওই দিন রাত্রে তার অন্য ক্লাসমেটের রুমে চলে গিয়েছিল যার চাইনিজ এক্সাম ছিল। তো সে যাওয়ার আগে লাইট অফ করে এবং দরজা বন্ধ করে দিয়ে যায়। আর একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যদিও মেডিকেলে পড়ালেখা করি কিন্তু আমাদের ডরমিটরিটি এগ্রিকালচারাল ক্যাম্পাসে। এগ্রিকালচারাল ক্যাম্পাসে গাছ সাধারণত বেশি থাকে এবং এই ক্যাম্পাসগুলি অন্যান্য ক্যাম্পাসগুলোর চেয়ে অনেক ঠান্ডা হয়। আর মসজিদটা এগ্রিকালচারাল ক্যাম্পাস থেকে অনেক দূরে থাকার কারণে আমরা নামাজ পড়তে পারতাম না, জামাতে নামাজ পড়তে পারতাম না। তো আমি এবং আমার রুমমেট দুজন ডিসকাস করে আমাদের রুমটাকে ছোট্ট একটা মুসল্লা মানে মসজিদ বানিয়ে দেওয়া হয়, এখানে সবাই এসে নামাজ পড়ত। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। তো ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমি দ্রুত ঘুমিয়ে যাই এবং আমার রুমমেটও চলে যায় সবকিছু বন্ধ করে দিয়ে। শীতকাল হওয়ার কারণে আমরা সবসময় জানালা এবং দরজা বন্ধ করে রাখতাম যাতে কোনো প্রকার বাতাস না ঢোকে, আর ওই দিনও ঠিক সেই কাজটাই করা হয়েছে। তো ঘটনাটি যখন ঘটে তখন সময় রাত 3:00 বা 3:05 এরকম হবে, কারণ শীতকালে সাধারণত ফজরের নামাজ এখানে অনেক আগে হয়, 3:25-এর দিকে। আমি সবসময় 3:00-এর দিকে উঠতাম ঘুমের থেকে যাতে আমরা মসজিদটা প্রিপেয়ার করতে পারি, কারণ আমাদের রুমে কোনো বিছানা ছিল না, আমরা ফ্লোরিং করে ঘুমাতাম। তো আমাদের বেডিংস গুলো ভাঁজ করে এক কোনায় রেখে দিতে হতো। তো ওই দিন নর্মালি আমি 3:00 ঘুম থেকে উঠি অ্যালার্মের জন্য এবং বিছানা গুছিয়ে এক কোনায় রেখে আমি উজু করতে চাই। উজু করতে যাওয়ার আগ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। আমি লাইট জ্বালিয়ে রুমটাকে পরিষ্কার করে বাথরুমে ঢুকি উজু করার জন্য। উজু যদিও রুমে তখন কেউ ছিল না কিন্তু আমি স্বভাবতই বাথরুমের দরজাটা লক করে দিই। আমি উজু করে বের হই। উজু করে যখন মানে বাথরুম থেকে যখনই আমি আমার রুমে আমার ডান পাটা ফেলি, প্রথম স্টেপটা ফেলি, তখনই আমার নাকে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমরা সবাই কিন্তু আতর এবং পারফিউমের ঘ্রাণকে আলাদা করতে পারি। আতর এবং অ্যালকোহল যুক্ত কোন পারফিউমের ঘ্রাণকে কিন্তু আমরা আলাদা করতে পারি। আমি ওই দিন রাত্রে যে ঘ্রাণটা পেয়েছিলাম সেই ঘ্রাণটা ছিল আতরের ঘ্রাণ এবং এই ঘ্রাণটা ছিল একদমই নতুন আমার জন্য। কারণ আমাদের ডরমেটরিতে আমি 3 তলায় থাকি, 3 তলাতে বেশিরভাগ থাকে ইন্ডিয়ান আর এরা সবাই অলমোস্ট সবাই পারফিউমটা ইউজ করে। তো এই ঘ্রাণগুলোর সাথে আমি পরিচিত ছিলাম, কিন্তু ওই দিন আমি যে ঘ্রাণটা পাই এই ঘ্রাণটা ছিল একদমই নতুন আমার জন্য। আর আমি আগেই বলেছি যে শীতকাল হওয়ার কারণে আমরা সবসময় দরজা বা জানালা বন্ধ করে রাখতাম, তো কোনো বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকতে পারতো না। সেই ঘ্রাণটা ছিল মানে আমি ঘুমের থেকে ওঠার পরেও কোনো ঘ্রাণ ছিল না, কিন্তু বাথরুমের থেকে উঁচু করে আসার মানে এতটুকু সময়ের মধ্যে এই ঘ্রাণটা আসলে পাওয়া যায়। তো আমি ব্যাপারটি নিয়ে কোনো ভয় পাইনি, কিন্তু হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই ঘ্রাণটা তো আমার কাছে পরিচিত লাগতেছে, এটা অন্য কেউ কখনো এই আতর বা এই ঘ্রাণটা ইউজ করেনি, ফ্রেগনেন্টটা ইউজ করেনি আগে। তখন আমার মাথায় একটা জিনিস হঠাৎ করেই ঢুকে যায় আমার নিজের অজান্তেই, যে আমি ভাবতে থাকি হয়তো বা আমার রুমে অন্য কেউ আছে যাকে আমি দেখতে পারতেছি না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো আমি এই জিনিসটা ভাবার কারণে আমি একটু ভয় পাই, কারণ তখনও কেউ আসেনি, কোনো মুসল্লি আসেনি আমাদের রুমে। এবং আমি হাঁটতে চাচ্ছিলাম না, কারণ আমি ভাবছিলাম আমি অলরেডি ভেবে নিয়েছি যে আমার রুমে কেউ আছে, এই কারণে আমি হাঁটতেছি না, যে যদি আমি হাঁটি যদি ডিস্টার্ব হয়তো বা কিছু হয়ে যেতে পারে। এজন্য আমি আমার পড়ার টেবিলের উপরে বসে পড়ি, আমি হাঁটাহাঁটি করি না। তার প্রায় 2-3 মিনিট পরে আমাদের রুমে যে নামাজ পড়াতো যে ইমাম, কাশ্মীরের একটা ছেলে, সে আসে। আমি দরজা খুললে দেওয়ার সাথে সাথে সে বলে যে ওয়াও অনেক সুন্দর ঘ্রান্ত। তো আমি জাস্ট হেসে দিয়ে বলি যে চল আমরা সুনত পড়ি। আমি তার সাথে কোনো কিছু শেয়ার করিনি ওইদিন, এরপরে এটা নিয়ে আর কাউকে কোনো কিছু বলাও হয়নি। আজকে আমি সর্বপ্রথম এই জিনিসটা শেয়ার করতেছি, আর এটা খুব বেশি ভয়ঙ্কর না, কিন্তু আমি আসলে শেয়ার করতেছি কারণ আমার সাথে অন্যান্য মানুষের মতো কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটে নাই আলহামদুলিল্লাহ, আমি এই জন্য অনেক খুশি, আশা করি ঘটবেও না। কিন্তু এই জিনিসটার আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছিল এবং আমি একটু ভয় পেয়ে গেছিলাম, এই জন্য আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। সালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকুন।
Boot FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. Shunchen shop shomoy video furti 88.2 FM. Ami Rastalachi sathe Mithila amader uttora theke likhechen je first যে স্টোরিটা সেটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। লিটন আমাদেরকে লিখেছেন গুড এপিসোড, আমাদেরকে রবু SMS করেছেন এবং SMSটা এখনই চলে গেল, সো আমি পড়তে পারলাম না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদেরকে আরো অনেকে SMS করছেন, আমি একটু জানিয়ে দিই যে আমাদেরকে SMS করতে চান তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radioforti.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই এই সানডেতে, অর্থাৎ এখন তো বলতে হবে কালকে, আগামীকাল আবারও ভূত এফএম রয়েছে। এবং সানডেতে আমরা 11:59 সিক্সিজেন হোটেল থেকে লাইভ করব ভূত এফএম। তো আপনারা যদি পার্টিসিপেট করতে চান বা আপনাদের ঘটনা যদি আপনারা চান যে আমরা শেয়ার করি বা আমরা পড়ি, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আজকে এবং কালকের মধ্যে, অর্থাৎ রবিবার সকালের মধ্যে আমি যদি পেয়ে যাই তাহলে রাতে হয়তো পড়া যাবে। সেজন্য আপনাকে ঘটনা লিখে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। যারা দেশের বাইরে রয়েছেন চান যে আমি আপনার স্টোরি পড়ে শোনাই, তারা লিখে পাঠান। যারা চান যে আপনার স্টোরি আমরা প্লে করি, তারা রেকর্ড করে পাঠান। আর যারা সরাসরি স্টুডিওতে আসতে চান তারাও ঘটনা ডিফিনেটলি পাঠান। আর আমাদের অ্যাড্রেসটাও একই যেটা একটু আগে বললাম। আর আমাদের ফেসবুক পেজগুলো অবশ্যই ভিজিট করুন, এখানে আপনারা বিভিন্ন আপডেটস পাবেন অ্যাবাউট ওই এপিসোড বা স্পেশাল এপিসোড এবং আমাদের যে ইভেন্টটা হচ্ছে সেটা নিয়ে। এবং আপনারা আমাদের পেজগুলোর আমি একটু বলে দিই যে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.rasel এই দুটো অ্যাড্রেসে যে আপনি চেক করতে পারেন। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনা শোনার জন্য আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাব আমরা।
জি ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমার নাম সাব্বির, আমি হাজারের থেকে আসছি।
জি,
তো আমি মিলে ঘটনা বলবো হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ঘটনা। তা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মুন্সীগঞ্জ ফয়সালের বাড়ির ওখানে। তো ওরা চলে যাচ্ছে ঈদের দুই দিন আগে, তোর মা দাওয়াত দিয়ে যায় যে আমাদের বাড়ি যেতে হবে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা 6-7 জন ফ্রেন্ড মিলে যাবো, বাসে করে যাব। কিন্তু বিশেষ কারণে ওরা যেতে পারে না। তো আমার ফ্রেন্ড শাকিল, ওর বাইক আছে, তো ওরা কেউ না যাওয়ার কারণে আমি আর শাকিল যেতে হয়। তো সাধারণত আমাদের পরদিন সকাল আমরা 10টার সময় ঘুম থেকে উঠে 12টার সময় রওনা দিই। তো আমাদের ফসল ফোন দিয়ে বলছিল যে আমাদেরকে সকাল 6:30-7টার মধ্যে উপস্থিত থাকতে হবে, হ্যাঁ, কারণ গ্রামের রাস্তাঘাট খুব ঝামেলা হতে পারে, যে কোনো ঝামেলায়। তো আমরা 12টার সময় রওনা দিই। তো কিছু দূর যাওয়ার পরেই, যাত্রা বাড়ি পার হওয়ার পরে আমাদের ফোন আসে যে আমাদের নারায়ণগঞ্জ যেতে হবে। তো বিশেষ একটা কারণে আমাদের নারায়ণগঞ্জ যেতে হয়। তো ওখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় পাস হয়ে যায়। তো ওখান থেকে আমরা যখন ফেরত আসি তখন সরাসরি ব্যাক করি। তো মেঘনা ব্রিজ পার হলাম, মেঘনা ব্রিজ পার হয়ে কিছু দূর যাওয়ার পরেই ভবেরচর বাজার, বাজারের নাম আছে ভবেরচর, হাটের ডান পাশে। তো ওইদের সিজনালি ঈদ সিজন ছিল বলে কিছু দোকানপাট বন্ধ ছিল, আবার কিছু দোকানপাট খোলাও ছিল। তো আমরা এক চাচা দোকানদার ছিল যে হচ্ছে চা বানাতো, তো ওনার কাছে গেলাম, ওনার জিজ্ঞেস করলাম যে চাচা মাথা, যে গ্রামে যাবো ফয়সাল ওর গ্রামের নাম হচ্ছে মাথাভাঙ্গা গ্রাম, মাথাভাঙ্গা গ্রাম। তো বললাম চাচা এখান থেকে আপনাদের রাস্তাটা? যে হ্যাঁ এইখান দিয়ে রাস্তা সাবধানে যান। তো আমার কিছু তো যাওয়ার পরই আমাদের বাইকটা হেলতে দুলতে থাকছিল, মানে উপনিষ হতে যাচ্ছিল, তো পিছন থেকে তাকে দেখলাম যে আমাদের বাইকের পিছনের চাকাটুকু লিক হয়ে গেছে। তো সামনে একটি ছোট একটা বাজার ছিল, তো ওখানে একটা ওয়ার্কশপ খোলা ছিল, সে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে, তো অনেক রিকোয়েস্টের ফলেই সে ঠিক করে দেয়। তো ওখানে আমাদের আধা ঘন্টা লেট হয়ে যায়। তো ওখানকার যে ঠিক করে দিয়েছে দোকানদার ওয়ার্কশপের, তো উনি বললো যে ভাই সাবধানে যান, ডানে ভাবে তাকাবেন না। তো আমরা কিছু জিজ্ঞেস করতে যাব, তিনি কোনো উত্তর দিলেন না। তো সাধারণত আমরা তো বাইক চালু করলাম, কিছু দূর যাওয়ার পর একটা লোহার ব্রিজ পার হলাম। লোহার ব্রিজ পার হওয়ার পরে আমাদের একটা ছোট একটা বাজার পরে, ওখান থেকে আমার বন্ধু শাকিল, ওর মাথায় হেলমেট ছিল, ও খেয়াল করেছে বিষয়টা যে সামনে একজন বুড়ো লোক একটা বেঞ্চের মধ্যে বসেছিল, তার চোখগুলো ছিল সাদা, হেডে মোটরসাইকেল হেডের আলোতে দেখা যাচ্ছিল চোখগুলো সাদা হয়ে আছে। তো তো আমার বন্ধু শাকিল আবার ভূতে বিশ্বাসী নয়, সে এগুলো কোনো তোয়াক্কা করেনি। সে সাধারণত মোটরসাইকেলটা তার বুড়ো লোকটা গিয়ে সামনে গিয়ে রাখে। তো বুড়ো লোকটু বেস্ট এরকম ছিল, গ্রামে সাধারণ মানুষের মতোই, লুঙ্গি পরা, তারপর সেনুগঞ্জি পরা, গলা গামছা বাঁধা, সে মাথা নিচু করে বসেছিল। তো আমরা গেলাম তার সামনে গিয়ে থামালাম। তো শাকিল জিজ্ঞেস করলো, চাচা মাথাভাঙ্গা গ্রামের রাস্তাটাকে এদিক দিয়ে? তো তিনি এক মিনিট পর মাথা উঁচু করে বললেন যে আপনারা কোথা থেকে আসছেন? তো আমরা বললাম যে চাচা আমরা ঢাকা থেকে আসছি, আমরা ফ্রেন্ডের বাড়িতে যাবো, মাথাভাঙ্গা গ্রামটাকে এদিক দিয়ে কিনা? তো তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে হ্যাঁ এদিক দিয়েই। এই কথা বলে তাই সে আর কোনো আমাদেরকে প্রশ্ন করার সুযোগ না দিয়েই সে উল্টা পথে হাঁটা শুরু করলো, অর্থাৎ আমরা যে রাস্তায় যাবো তার উল্টো দিকে হাঁটা শুরু করলো। তো আমার ফ্রেন্ড শাকিল ডাক দিতে গেল, বাট সে কোনো তোয়াক্কা করলো না, সে তার মতো হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ রাস্তাগুলো খুব ভাঙা ছিল, তো আমরা আস্তে আস্তে চালাচ্ছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমাদের রাস্তা একটু ভালো হয়ে যায়। তো আমার ফ্রেন্ড শাকিল সে বাইক স্পিডে চালায়, হঠাৎ করেই রাস্তার মাঝখানে রাস্তার সাইডেই কেউ এসে দাঁড়ায়, হাত দিয়ে ইশারা দেয় যে কেউ এসে দাঁড়ায়। সাদা কাপড় ওই সাদা কাপড় পরা বলতে যে লুঙ্গি সেন্ডুগিন, যে মাথায় গামছা, কিছু দাঁড়িয়ে ছিল সাদা সাদা, উনি এসে দাঁড়ায়। তো এটা খেয়াল করে আমার বন্ধু শাকিল, কারণ তার মাথা হেলমেট ছিল, চোখ ঢাকা ছিল, কোনো সমস্যা ছিল, বাট সেই রাতে খুব বাতাস ছিল, আমি চোখ বন্ধ করে গেছিলাম। তো হঠাৎ বাইক ব্রেক করার কারণে আমি থেমে যাই, মানে হঠাৎ থেমে যায় বাইকটা। তো আমি সামনে তাকায় দেখি যে দুজনের সামনে তাকায় দেখি যে সেই বুড়ো লোক দাঁড়িয়ে আছে। তো আমরা আবার দুজনের দুজনের দিকে তাকানোর ফলে কিছুক্ষণ তাকিয়ে রইলাম অবাক দৃষ্টি যে কি হলো এটা। আমরা যখন আবার সামনে তাকাবো দেন দেখি বুড়ো লোকটু উধা হয়ে গেল, বুড়ো লোকটু আর বুড়ো লোকটা জায়গায় নেই। আমরা ডানে ভাবে তাকালাম, কোনো জায়গায় পেলাম না। তো হঠাৎ দেখি শাকিলের হাত পা কাঁপা শুরু করছে, শাকিল বলতেছে বন্ধু তুই চালা বাইকটা, আমি চালাতে পারবো না। তাই বললাম বন্ধু আমারও বুক কাঁপতেছে, আমিও চালাতে পারবো না, তুই চালা নিয়ে যা। তারপর আমি ফয়সালকে ফোন দিলাম, ফয়সালকে ফোন দিয়ে বললাম যে বন্ধু তুমি তোমার বাড়ির সামনে দাঁড়াও, আমরা আসতেছি। তো বাইকটা আবার স্টার্ট করলো, কিন্তু বাইকটা চালানোর সময় ঠিক আমাদের 5 মিনিট লেগে যায়, কিন্তু 5 মিনিট লাগার ফলেও শাকিল এমনভাবে বাইকটা চালাচ্ছিল যে প্রায় ঘন্টাখানেক ধরে চালাচ্ছে, এত আস্তে আস্তে চালাচ্ছিল, মানে তার হাত কাঁপতেছে, পুরো বাইকটাও কাঁপতেছে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি ঘটনা শেয়ার করবেন তিনি স্টুডিও, মানে স্টুডিওতে আসতে পারেনি, তিনি ইমেইল করেছেন আমাদেরকে, আমি তাদের তার ইমেইলটাই তাঁর মতো করে আমরা পড়ে শোনাব। তো আমাদেরকে দেখতে পাচ্ছি যিনি লিখেছেন, তিনি লিখেছেন যে হ্যালো আসসালামু আলাইকুম রাসেল ভাই অ্যান্ড মাসুম ভাই, আশা করছি ভালোই আছেন, আমি ভূত এফএমের রেগুলার শ্রোতা, আমার সেমিস্টার ফাইনাল চলার কারণে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, এবং আমি দুঃখিত যে প্রাইভেসির কারণে আমি আমার পুরো পরিচয় দিতে পারছি না। আমি বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির তৃতীয় পর্বে অধ্যয়নরত, আজকে আমি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ঘটনাটি একটু বড়, আশা করি পুরো ঘটনাটি পড়ে শোনাবেন। আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো একটি ঘটনা নয়, এটি আসলে অনেকগুলো ঘটনার সমষ্টি বলতে গেলে। আমি একদম ছোটবেলায় ঘটনা দিয়ে শুরু করি, তখন আমি পড়ি ক্লাস ওয়ানে। আমাদের বাসার সামনে একটি ছোট মাঠ ছিল যেখানে আমরা বন্ধু বান্ধব মিলে ক্রিকেট খেলতাম। একদিন খেলার মাঝে আমি আউট হয়ে যাই, ফলে ব্যাটটা পরের ব্যাটসম্যানকে দিয়ে স্ট্যাম্পের পেছনের দেয়ালে হেলান দিয়ে পরের ম্যাচের জন্য ওয়েট করতে থাকি। প্রায় 3-4 মিনিট হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, আমার কেন যেন মনে হচ্ছিল যে কোনো নরম
পেটের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম পেছনের দেয়ালে মোষের কলোনির কারণে এরকম হতে পারে, এবং তাই তো এতটা পাত্তা দেয়নি প্রথমে। পরে মনে হওয়া শুরু হল যে নরম জিনিসটা একটু ওপর নিচ হচ্ছে, যেমনটা মানুষ নিঃশ্বাস নিলে হয়। এবার আমি একটু ভয়ে পেছনে ঘুরে আমার গায়ের নিচের কোনো পোকামাকড় পড়ল কিনা তাই দেখি। পেছনে ঘোরার সাথে সাথে আমি উল্টে মাটিতে পড়ে যাই, দেখি যে দেয়ালটা আমার থেকে মিনিমাম 4-5 হাত দূরে ছিল যখন আমি অন্য কিছুর উপরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম সেই দেয়ালটা মনে করে। অর্থাৎ আমি যেটাতে হেলান দিয়েছিলাম সেটা, অর্থাৎ উনি যেটাতে হেলান দিয়েছিলেন সেটা তো কোনো দেয়ালই ছিলই না, দেয়ালটা বেশ 4-5 হাত দূরে ছিল। আমার কাছে বলতে গেলে তখন শুধু আমার সমবয়সী একজন বন্ধু দাঁড়িয়ে ছিল, যে কিনা তাও কমপক্ষে 8-10 হাত দূরে দাঁড়িয়ে আছে উইকেট কিপার হিসেবে। আমি অদৃশ্য কার বা কিসের ওপর এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আজও জানি না। এর পরের ঘটনায় যাচ্ছি। এটা শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি ফেস করে। আমার বাবা পেশায় একজন ডক্টর, হয়তোবা ওনার কারণেই আমাদের মাঝে ভূত জিন বা প্যারানর্মাল কোনো বিষয় নিয়ে বিশ্বাসের চাইতে বৈজ্ঞানিক যুক্তিটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি ঘটনায় আসি। আমরা তখন আগের বাসাটি ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠি। বাড়ির সামনে বড় একটি মাঠ ছিল, মাঠটি ঘেরা ছিল বাউন্ডারি ওয়াল দিয়ে, ফলে কেউ ঢুকতে পারত না। মাঠের আকৃতি ছিল একটা ফুটবল ফিল্ডের মতো। আমাদের বাড়ির সাথে কয়েকটা ছোট লিচু গাছ, তারপরে ওই মাঠ, তারপরে বাড়ির মেইন গেট। এই বাড়িটা নিয়ে আমি আর আমার ভাইয়া অনেক খুশি ছিলাম ঘটনা শুরু হবার আগ পর্যন্ত। মাঝে মাঝে বলে রাখা ভালো যে আমার বড় ভাইয়া আমার থেকে 3 বছরের বড়। প্রথম দিকের ঘটনাগুলো এতটা আহামরি ছিল না। আমি মাঝে মাঝে দেখতাম বাড়ির ভেতরে এক সাইড থেকে আরেক সাইডে সাদা স্বচ্ছ পর্দার মতো কিছু দ্রুত চলে যেত, আর দেখতাম যে বাড়ির সামনে লিচু গাছে নিয়ে সাদা কিছু দাঁড়িয়ে আছে, লিচু গাছের নিচে সাদা কিছু দাঁড়িয়ে আছে, তাকাতেই খুব দ্রুত চলে যেত। একটা ঘটনা দিনের মাঝে এতবার ঘটত যে কিছু মনেও হতো না, যে এগুলো দেখলে মানে খুব বেশি নর্মাল মনে হতো সবকিছু। একদিন আব্বুকে ভাইয়া বলে যে ভাইয়াও নাকি সাদা অভাবের মতো কিছু দেখে, ওটার দিকে তাকালেই খুব দ্রুত সরে যায়। আমি জানতাম না কিছু, কিন্তু ভাইয়া এগুলো দেখে এটা সম্পর্কে। আমি জানাই আব্বুকে যে আমার সাথেও ব্যাপারটা ঘটে। আব্বু ব্যাপারটা কানে নেন না, বলেন এইসব কিছু না, যেহেতু ভয় লাগত না এটা নিয়ে তাই মাথা ঘামানোর প্রশ্নই ওঠেনি আমাদের কারো। এরপর 6 মাস পরের কথা, রাতের খাবার খেয়ে আমরা উঠেছি মাত্র, আমি শুনলাম যে গেটের বাইরে থেকে দাদুর গলায় কেউ ভাইয়ার নাম ধরে ডাকছে। আমি ভাবছিলাম যে হয়তো ভুল শুনছি, কিন্তু ওদিক থেকে ভাইয়া বলে উঠল, আচ্ছা আমার নাম ধরে দাদু ডাকছে না? আমি তখন বললাম, আমিও শুনছি ডাকটা, একবার না কয়েকবার শুনছি, আবার আমরা যদি শুনে থাকি তাহলে অবশ্যই আব্বু আম্মুরও শোনার কথা। আব্বুকে বললাম আমার কথাটা, মেইন গেট থেকে কেউ এসেছে নাকি এটা চেক করার জন্য। বলার সাথে সাথে আব্বু বলে, দরকার নেই বাইরে যাবার, যথারীতি বিষয়টা ইগনোর করা হয়ে গেল। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, এই ঘটনার বছরখানেক আগে আমার দাদু মারা গিয়েছিলেন। এসবের কি কারণ আমি জানি না, কিন্তু বাড়ি ছাড়ার কিছুদিন আগে আমরা জানতে পারি যে বাড়ির সামনের মাঠের কর্নারে নাকি অনেকগুলি অস্থি পাওয়া যায়, এবং অনেকগুলি অস্থি পাওয়া যায় এবং এবং এখানে যেটা ব্যাপারটা ঘটেছিল অনেক আগেই বলতে হবে, যে অনেক মানে লাশগুলো যুদ্ধেরও আগের বলে মনে করা হয়, কারণ যুদ্ধের সময় জায়গা ছিল পুরো জঙ্গল, আর যুদ্ধের সাথে সম্পর্কিত হলে আশেপাশের কিছু জানার কথা ছিল বা বধ্যভূমি হিসেবে পরিচিতি লাভ করার কথা ছিল। এই লাশের সাথে কি সম্পর্ক ঘটনার তা জানি না, কিন্তু সবাই লাশের কথা উল্লেখ করে বলে আমিও করলাম। যেমনটি আমি বলেছি যে আমার কোনো ঘটনা না, এখানে একটা অনেকগুলো ঘটনার মতন। তাই পরের ঘটনায় যাচ্ছি। আমার বাসা ছেড়ে নতুন বাসায় উঠি। এটা বলতে গেলে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্লোরে 2টা করে ইউনিট। আমাদের পাশের ইউনিটে একটা ফ্যামিলি থাকত, তাই তো যাই হোক, আমরা নতুন বাসায় ওঠার পর ভালোই যাচ্ছিল দিনগুলো। আমাদের ফ্ল্যাট ছিল টপ ফ্লোরে,
ভেতরে বেশি আলো আসার জন্য বাসার ছাদের মাঝে একটা বড় গ্রিল দেয়া দিয়ে ঘেরা ছিল লাইট পাসিং পিভিসি শীট দিয়ে তৈরি করা একটা ফাঁকা জায়গা ছিল। আমরা দুই ফ্ল্যাট মিলেই শেয়ার করতাম ওই ভেন্টিলেটরটা। একদিন রাতে দুইটার দিকে আমাদের ঘুম ভেঙে যায়, কে যেন ওই ভেন্টিলেটরে খুব জোরে কিছু দিয়ে বাড়ি দিচ্ছে। দুই ফ্ল্যাটের সবার ঘুম ভেঙে যায়। সবাই মিলে ভেন্টিলেটরের কাছে আসার পরেও শব্দটি চলতেই থাকে। আমরা নিচ থেকে চিৎকার করে করি যে কে কে শব্দ করছে, কোনো জবাবই আসে না। এক সময় খুব বিরক্ত হয়ে ছাদের চাবি নিয়ে যাওয়া হয়, এবং বলে রাখা ভালো যে ছাদে গেট বন্ধ ছিল আর চাবি শুধু আমাদের দুই ফ্যামিলির কাছেই থাকত। আমরা শব্দ শুনতে শুনতেই ছাদে যাই, গেট খোলার সাথে সাথে শব্দ বন্ধ হয়ে যায়, আর ছাদে গিয়েও দেখি কেউ নেই, চারিদিকে দেখা হলো কেউ নেই। এত দ্রুত কিভাবে পালাবে জানা নেই, কারণ ছাদের গেট খুললেই চোখের সামনে ভেন্টিলেটর আর ছাদটাও বিশাল। ধরলাম যে কেউ দৌড়িয়ে পালিয়ে গেল, কিন্তু গেলটা কই? চোরের তো উঠতে পারার কথা না, বা ফ্ল্যাশের মতো স্পিড থাকার কথা না। আর প্রথম কথা হল যে চোর তো নিঃশব্দে কারো বাড়িতে ঢোকার কথা না, বাড়ির বাইরে ঘুম থেকে তুলে চুরি করার মাঝে কোনো যুক্তিকতাও নেই। আর এই ঘটনাটি কয়েকবার ঘটে। পরের বার একই রকম শব্দ হলে সবাই ভেন্টিলেটরের নিচে এসে দাঁড়াত, কেউ দেখত কিন্তু কেউ ছাদে যাওয়ার আর সাহস করেনি। এই বাড়িতে কয়েকবার ঘটছে এক জিনিসটা ঘটেছে, সেটা হচ্ছে যে রান্নাঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যেত এক থেকে। একদিন আম্মুর সাথে রান্নাঘরে কি যেন একটা নিয়ে কথা বলছিলাম, হঠাৎ পেছনে রাখা পাতিল দেয়ালের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে বেশ উঁচু থেকে মাটিতে পড়ে যায়। আমি বিষয়টা আসলেই হতচকিত হয়ে যাই, এবং আম্মু বলল যে এটা কিছু না, অনেকবারই নাকি এভাবে নিজে এভাবে মাটিতে পড়ে গেছে। আমি বিষয়টি আসলেই হতচকিত হয়ে যাই, আম্মু বলল যে এটা কিছুই না, অনেকবারই নাকি এরকম হয়েছে। এবং ওই বাড়ির আরেকটা ঘটনা বলি, আমি আমার ভাইয়া ছোটবেলা থেকেই একসাথে ঘুমাতাম এক বেডে, কিন্তু ভাইয়ার HSC এক্সামের আগে আমি রুম চেঞ্জ করি, আমি গেস্ট রুমে চুজ করি। আমার মা অনেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমাকে শুধু একবার বললেন যে গেস্ট রুমে ঘুমাতে পারবো নাকি একা একা। আমি ভাবলাম যে নিজের রুমে টিভি আছে, তার উপরে আম্মু অনেক রাত পর্যন্ত জেগে থাকে, ভাইয়ার পরীক্ষার জন্য ভাইয়াও 3-4টার আগে ঘুমোতে যায় না, এটাতে কারো কিভাবে সমস্যা হতে পারে? মজাতেই রাজি হয়ে গেলাম গেস্ট রুমে। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে যায় আমার, কি যেন বিছানায় খুব জোর জোর ঝাঁকি দিচ্ছে। আমি ভূমিকম্প মনে করে দৌড়িয়ে ভাইয়ার রুমে যাই, দেখি ভাইয়া স্বাভাবিকভাবে পড়ছে, এবং আমি বলি যে কোনো ভূমিকম্প হয়েছে নাকি? ভাইয়া বলল যে না, ভূমিকম্প তো হলে টের পেতাম, কিন্তু খাট যেভাবে কাঁপছিল এভাবে ভূমিকম্প হলে হয়তো বাড়িটাই ধুলোয় মিশে যেত। কিন্তু এটাই শেষ ছিল না, এরপরে আরো 15-20 বার একই ঘটনা ঘটেছে, এবং পরবর্তী এক বছরেই ঘটেছে ওই রুমে। ঘুম ভেঙে যেত, একটু ভয় লাগত ঠিকই, কিন্তু টিভিটা অন করে আমরা হচ্ছে সেটা থেকে রেহাই পেতাম আর কি, টিভিটা অন করে আছে এবং আমরা ঘুমিয়ে যেতাম। অন্য একদিন রাতে আমার ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দে, শব্দটা এত জোরে ছিল যে আমি প্রায় মশারি ছিঁড়ে বেরিয়ে যাই এসেছিলাম রুম থেকে। শব্দটা এত জোরে হয়েছিল যে কানের পর্দায় তালা লেগে গিয়েছিল আমার, শুধু একটা ভোঁ ভোঁ চিঁচি শব্দ শুনছিলাম আমি, এবং আমি ভেবেছিলাম যে রাস্তায় হয়তো কেউ বোমা ফাটিয়েছে, কিন্তু যথারীতি অন্য রুমে গিয়ে দেখি সবাই ঘুমিয়ে মগ্ন এবং কোনো ধরনের কোনো শব্দের ব্যাপার তারা শোনেনি। পরে আরেকটা ঘটনায় যাই, তখন সকালবেলা 10টা বাজে, এবং রোজার ভিতরে একদিন ভাইয়া পাশের রুমে পড়ছিল, আমি টিভি দেখছিলাম, আম্মু বুয়াকে নিয়ে ডাইনিং রুম পরিষ্কার করছিল, আমি ডিসকভারিতে একটা শো দেখছিলাম এবং সোফায় বসেছিলাম। হঠাৎ শুনলাম খুব জোরে কেউ কোন একটা সোফাকে রুমের মেঝেতে ঘষা দিতে দিতে দেয়ালের দিকে ছুড়ে দিল। আমার সামনেই সব আওয়াজ ছিল, আমি কোনো সোফা নড়তেও দেখি নাই, ঘষা খেয়ে দেয়ালে ধাক্কা লাগাতো দূরের কথা এবং দূরের ব্যাপার, এবং ইনস্ট্যান্টলি খুব রুম থেকে দৌড়িয়ে বের হয়ে ভাইয়া রুমে ঢুকলাম আমি, এবং ভেবেছিলাম যে রুমে কোনো মানে কোনো ধরনের কোনো সাপ ঢুকেছে, কারণ আমি সাপের উপরে একটা শো দেখছিলাম। আসলে ভূতের কনসেপ্টটা কখনো মাথাতেই আসেনি, আর এই জন্যই আমার কাছে মনে হচ্ছিল যে, এবং আমি রুমে ঢুকে কিছু বলার আগেই ভাইয়া বলল যে সোফায় এত জোরে শব্দ কিসের, আমি সোফা রুমেই ছিল, এবং আমি এই জন্য ভেবেছিলাম যে মানে পুরো ঘটনা ভাইয়ার রুম থেকে আম্মুকে জিজ্ঞেস করলো কোন শব্দ পেয়েছে কিনা, আম্মু হ্যাঁ অনেক জোরে শব্দ পেয়েছে এরকম একটা কিছু বলল এবং আম্মু যথারীতি এটাকেও কাটিয়ে দিল। তো এরকম অনেকগুলো ঘটনা তিনি শেয়ার করেছেন এবং অনেকগুলো ঘটনা তার সাথে ঘটেছে এবং তিনি লাস্টে বলেছেন যে আমার কোনো ধারণা নেই যে আমি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণ কি। এর অবশ্যই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং আমি সেটা নিয়ে শিওর না, এই টেকনোলজি এখনো উন্নত হয়নি যে সবকিছুর ব্যাখ্যা আমি পাব। যদি ভালো লাগে তাহলে পড়াশোনাবেন, আমি শুনলাম এবং আপনি আপনার নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, সুতরাং আমি আপনার নাম উল্লেখ করলাম না। আমরা ছোট্ট বিরতি যাব, বিরতির পরে ফিরে এসে আবারও ঘটনায় ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণফোন।
দোস্ত তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি?
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানায় দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, FNF, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণফোন।
কিরে বাবা, ইলেকট্রিক গিটার!
জানো জানো ইলেকট্রিক গিটার নারে পাগলা, জেমস এর সিগনেচার করা
কেমনে সম্ভব?
ব্ল্যাক হোস্টের পাগলা অফারে সব সম্ভব। ব্ল্যাক হোর্সে চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমস এর সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমস এর সাথে ডিনার। আরো আছে R1 বাইক, স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইস।
ব্ল্যাক হোর্স, সব সম্ভব।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণফোন।
দোস্ত তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি?
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানায় দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, FNF, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণফোন।
রেডিও 50, 88.0 FM, Bhoot FM, the night comes alive with Grameenphone.
শুনছেন সবসময় ভিডিও ফুর্তির 8.0 FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM-এ এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা এবং সেই সাথে আপনাদের, আপনারাও টেক্সট করছেন আমাদেরকে এবং সেই টেক্সটগুলো আমরা পড়তেও চাই একে একে এবং আমাদের সাথে ফেসবুকে আপনারা অনেকে আছেন দেখতে পাচ্ছি। তো যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে একটা ঘটনা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এই 31st আমরা উদযাপন করছি ভূতের দিন। আমরা বলেছিলাম যে আমরা আপনাদের কাছে জানতে চাইছিলাম যে এই স্পেশাল দিনটি থেকে কিভাবে সেলিব্রেট করা যায়। আপনারা অনেক ধরনের বুদ্ধি দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা সবকিছু মিলিয়ে একটা কিছু প্ল্যান করছি, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। আমরা কিছু SMS দেখতে পাচ্ছি। ফরহাদ আমাদেরকে SMS করেছেন, তার লাইফের একটা ডিফিকাল্ট দিন। এবং আমাদেরকে মীর অপু বলেছেন, SMS করেছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন AB ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন মাহাদিয়া ফ্রম ইন্দিরা রোড। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি বিথি, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফ এম মাসুম এবং মিম ফ্রম কুড়িগ্রাম আমাদের এস এম এস করেছেন কুড়িগ্রাম চিলমারি থেকে। খুব ভালো হচ্ছে রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক দূর থেকে শুনছেন। শাহাবুদ্দিন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাকে রাতুল, অপূর্ব আমাদের সাথে আছেন, লামিসা আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন আনবিলিভেবল। হ্যাঁ, অনেক কিছু আনবিলিভেবল আমাদেরকে দেখতে পাচ্ছি। রাজশাহী থেকে শুভ এস এম এস করেছেন, রাজু এবং ইকবাল বরিশাল থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সাবাহ। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন স্যাম মিরপুর থেকে, এছাড়া আমাদের শার্লি আমাদের সাথে আছেন, তিনি এবং তার হাজব্যান্ড একসাথে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, আপনি যদি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioafoat.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন। আমি আরো একবার মনে করিয়ে দিই যে এই 31 তারিখে যেহেতু আমাদের স্পেশাল একটা এপিসোড আমরা করছি, অর্থাৎ এই সানডেতে 30 তারিখ থেকে 31 তারিখ মানে যাবে, অর্থাৎ 30 তারিখ রাত 11:59 আমরা শুরু করব, 31 তারিখে গিয়ে পড়বে এবং সেদিন হ্যালোইন আমরা এই শো এর মধ্যেই আমরা সেই ভূতের দিনটা উদযাপন করা শুরু করব। সুতরাং আপনাদের ঘটনা চাই, প্রচুর ঘটনা আপনারা পাঠান এবং অবশ্যই ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা মধ্যে মনে রাখতে হবে, আমরা বলে দিয়েছি। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/bhutfm.rasel, সেখানে গেলে আপনারা ইমেল অ্যাড্রেসের দেখবেন যে সেন্ট ইমেইল বলে একটা বাটনই রয়েছে, সেটা ক্লিক করলে আপনি, প্রেস করলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি, আমাদের সাথে ফেসবুকে আপনি থাকতে পারেন www.facebook.com/radiofurti এই পেজে গিয়েও, এবং আপনি দেখতে পারেন যে কারা আমাদের সাথে পার্টিসিপেট করছেন। আমি দেখতে পাচ্ছি এখনও অনেকে আছেন আমাদের ফেসবুকে, রায়হান আমাদের সাথে আছেন, আরমান আলী আশিক আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হুজাইফা, এছাড়া রোহান আমাদের সাথে আছেন, রোহান আহমেদ মিল্টন, এছাড়া নাজমুল হুদা আমাদের সাথে রয়েছেন, রউফ ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এখানে সাইল ইফতেখার, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ এ বি, তারপর আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তিয়ানা রোজ রহমান, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, রায়হান মনির, এম ডি শাহিদ, রিয়াজ মির্জা সাকি, অদৃশ্য সীমানা সহ আরো অনেকে। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমরা তার ঘটনা শুনব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
ধন্যবাদ, আমার নাম এস আহমেদ বিতান, আমি রাজবাড়ী জেলার পাংশা থানা শাওরাইল আমার বাড়ি। তা আমি যেটা আজকে যে কাহিনীটা বলবো সেটা একেবারে আমার জীবনের সত্যিকারের কাহিনী, এবং যারা যাদের বয়স 50-এর উপরে আছে তারা সবাই এই কাহিনীর ব্যাপারটা জানে, আর 50-এর নিচে যারা আছেন তারা হয়তো কেউ ট্রাস্ট করবেন না, কেউ করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেটা আজকে আমি বলবো সেটা একটা সত্যিকার মহামারীর কাহিনী।
আচ্ছা, আমি তার আগে একটু বলে দিই সবাইকে, সেটা হচ্ছে যে আমরা জানি যে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত এবং তারপরেও এক সময় এই ধরনের বিশ্বাসগুলো ছিল, এবং যাদের কাছে, যাদের এই বিশ্বাস রয়েছে তাদের কাছ থেকে আপনি এই বিশ্বাস কোনোদিন ফিরিয়ে নিতে পারবেন না। সুতরাং আপনি বিশ্বাস আর অবিশ্বাস যাই করেন না কেন, ঘটনাটা শুনবেন এটা আশা করব। তো আমরা শুরু চলে যাই ঘটনায়।
তখন ওই 65 সাল হবে, 1965 সাল হবে, আমি 5-6 বছর বয়স তখন আমার, একেবারে ছোট, কিন্তু কাহিনীগুলো এখনো আমার চোখের সামনে ভাসে। সারা দেশ জুড়ে ভীষণ মহামারী, পুরা জনপদ একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কবর দেওয়ার পর্যন্ত জায়গা থাকছে না, এমন অবস্থা, মানুষ মরছে কলেরা আর গুটি বসন্ত একসাথে। বলে রাখা প্রয়োজন যে কলেরা কি গুটি বসন্তর ভ্যাকসিন তখনও হয়নি আবিষ্কার। তা আমাদের গ্রামে থেকে হঠাৎ শুরু হইল মহামারী, আমাদের গ্রামে আরম্ভ হইল, পুরা ইউনিয়ন, পুরা থানা পর্যায়ে চলে গেল, ডিস্ট্রিক্ট পর্যায়ে পুরা মহামারী ছড়ায় পড়ছে, গুটি বসন্ত আর কলেরা।
আচ্ছা,
এমন অবস্থায় ওই সবার মুখে শুধু ভয় আর ভয় আর ওই আলোচনা। একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উলা বিবি।
জি,
ঘটনাটা হচ্ছে ব্যাপারটা হল উলা বিবি নিয়ে। তো উলা বিবি এক এক অঞ্চলে এক এক রকম, কেউ বলে উলা বিবি, কেউ বলে পাঁচু পাঁচুয়ে পাওয়া, আঞ্চলিক ভাষায় বলে জুজু বুড়ি বলে কেউ এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে মহামারীরই একটা রূপ, ভয়ঙ্কর একটা রূপই হচ্ছে ওটা, আমার যা আইডিয়া এখন আমি বুঝতে পারি। তখন ওই মানুষ আলোচনা যে উলা বিবিটা, একজন বলে উলা বিবি দেখতে অনেক লম্বা, হাতে ঘোমটা দিয়ে, হাতে লাঠি আছে, সাদা পোশাক, সাদা শাড়ি পরা, ঘোমটা দিয়ে আসে আস্তে আস্তে হাতে লাঠি নিয়ে। আবার অনেকে বলে উলা বিবি দেখতে খাটো এবং কালো, ঘোমটা দিয়ে হাতে লাঠি আছে, কেউ তার মুখটা অবয়ব দেখে নাই। আবার এমনও আছে যে অনেক মুরব্বী তখন যারা বয়স্ক ছিলেন তারা বলছে মেঘের ভিতরও নাকি উলা বিবির স্পষ্ট দেখা গেছে, অনেকেই দেখছে মেঘের ভিতর পুরো একটা উলা বিবি ওই রকম ঘুমটা দিয়ে হাতে লাঠি। এইটা নিয়েই সারা গ্রাম জুড়ে মানুষের গবেষণা এবং আলোচনা, এক জায়গায় হয় দিনের বেলা হয়ে এটা নিয়ে আলোচনা, কিন্তু সন্ধ্যার পরে গ্রাম একেবারে নিস্তব্ধ, যে যার বাসায় চলে যায়, যায় ঘরে দরজা দিয়ে কুরআন তেলাওয়াত করে। এই হইল ব্যাপার,
সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে,
আতঙ্ক ভীষণ চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে সবার চোখে মুখে। এমত অবস্থায় রাত্রি হওয়া মাত্র শোনা যায় আজানের শব্দ, দূরের থেকে ভাসে আসতেছে আলামান ইয়া আল্লাহ ইয়া দাফেউল বালা এরকম আজান। পাগল একটা লাঠি হাতে এ পাড়ায় তো পাড়া ঘুরে বেড়াচ্ছে, হাঁক সারিয়ে বেড়াচ্ছে, হক মওলা আল্লাহু আকবার করে এরকম চেঁচায় বেড়াচ্ছে আমাদের গ্রামের একটা পাগল। আমাদের বাড়িতে প্রতি বাড়িতে দুইজন তিনজন চারজন আক্রান্ত। আমাদের বাড়িতেও তখন আমি আমার মেজো ভাই আর আমার আব্বা তিনজন আক্রান্ত। আমাদের গাপ শরীর পচে দুর্গন্ধ হয়ে গেছে, এমন অবস্থা বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তা আমার দাদা যান ছিলেন, আমাদের অবস্থা তখন ইয়ে ছিল, বেশ ভালো ছিল পারিবারিক অবস্থা, চিকিৎসাও চলতো খুব ভালো রকম, সেই হিসাবে আমাদের মোটামুটি আমরা একটু ইয়েতে ছিলাম। কিন্তু যারা একেবারে গরিব ছিল তারা আর হইলে আর তাদের বাঁচার অবস্থা নেই ছিল না, কেউ কানা হয়ে যেত, কেউ মানে মুখে দাগ গর্ত বিভিন্ন, এখনো আছে আমাদের ওই জায়গা সব, ওই যাদের হয়েছিল এখনো তাদের বান্না আছে, একজনের নাম সে ভিক্ষা করে বেড়ায় দুই চোখ কানা, জজমিয়া আছে ওই রকম কানা, এরকম সব ডিফেক্টিভ হয়ে যায়। তা দাদাজানের অশেষ ইয়েতে, দাদাজান ছিলেন একজন আলেম, বড় মাপের আলেম, উনি ইয়ে করাচ্ছেন, ওই নামাজ পড়াইতেন, ইমামতি করতেন মসজিদের। হঠাৎ একদিন এর ভিতরে একদিন শোনা গেল যে দৌড়ায় আসলো দাদাজান মাগরিবের নামাজের ইমামতি করে মুসল্লিদের নিয়ে বেরোয়েছেন মসজিদে। তো বেরোনো মাত্র সেই পাগলটা হাঁক ছাড়তে ছাড়তে দৌড়ায় আসলো যে আপনারা সবাই সবার বাড়ি চলে যান, উলা বিবি ঢুকে গেছে গ্রামে আমাদের। দাদাজান জিজ্ঞেস করলেন তুমি কিভাবে বুঝলে? সে বলল যে আমি দেখলাম যে নদীর চর দিয়ে বালুর ভিতর দিয়ে লম্বা বিরাট লম্বা শাড়ি পরা ঘোমটা দিয়ে হাতে একটা লাঠি আস্তে আস্তে হাঁটে আসতেছে, উঠে আসতেছে নদীর চর দিয়ে। আমাদের বাড়ির পশ্চিম পাশে নদী ছিল ওটা দিয়ে। তখন দাদাজান বললেন যে আপনি আর মুসল্লিদের বললেন আপনারা সবাই বাড়ি চলে যান, যার যার ঘরে যায় দরজা দিয়ে জোরে কুরআন শরীফ তেলাওয়াত করেন। আর আমিও বাড়ি গেলাম আমার বাড়িতে। তাই বলে দাদাজন চলে আসলেন। আসার পরে আমাদের যে রুম ছিল ওই রুমে আমরা যেখানে থাকতাম সেখানে আব্বা আমি আর ভাই আক্রান্ত, আমাদের ওই পাশে বসে মেজো চাচা সেজো চাচা সবাই ফুপু আম্মা সবাই কুরআন শরীফ তেলাওয়াত করতেন বসে আর সেবা শুশ্রূষা করতেন। দাদাজন আসে তাড়াতাড়ি আসে বললেন যে তোমরা সব বেরোয় যাও, বেরোয় ঘরের চারজন চার কোনায় যাও, চার কর্নারে যায় জোরে জোরে কুরআন শরীফ তেলাওয়াত করো, খুব জোরে জোরে যে যত জোরে পারো। এমন অবস্থা করতে করতেই আর দাদা যান লাঠি নিয়ে যায় বাইরে দাঁড়াইলেন একটা। মানে আমি তো তখন ছোট, আমি তো আর এগুলো পরে সব ঘটনায় শুনছি আর কি, আমি তো দেখতে পারি নাই, আমি তো অসুস্থ তখন। একটু পরে আওয়াজ আসলো পাশের বাড়ির থেকে, বিরাট জোরে কান্নার আওয়াজ। তারপরে খবর আসলো যে গহর মিয়া আর ওর ছেলে ছিল জজ মিয়া, এই দুইজন গহর মিয়া মারা গেছে। তখন আব্বা খুব করুণ সুরে বললেন যে গহর চাচা মারা গেছে, এখন আমাদের পালা, দুই সন্তান সহ আমার পালা। হ্যাঁ, তখন আম্মা সবাই সবাই সান্ত্বনা দিয়ে বললেন যে না কিছুই হবে না ইনশাল্লাহ, তোমরা কোনো চিন্তা করে না তুমি। এমন বলতে বলতে হঠাৎ করে আওয়াজ আসলো যে দাদাজন জোরে জোরে বলছেন তুই যাবি কি না বল। তারপর মেয়ে কণ্ঠে ভাঙা ভাঙা গলায় বলছে আমি তো খালি হাতে যাইতে পারি না, আমার তো দুজন নিতে হবে তোমাদের বাড়ি থেকে। দাদাজন বললেন যে একটাও তুই নিতে পারবি না, পিশাসিনী ডাইনি, একটাও তুই নিতে পারবি না, তুই ঢুকে দেখ। তারপরে সে নরম হয়ে নরম নমনীয় হয়ে গেল, নমনীয় হয়ে বলল তাইলে হুজুর আমি এখন কি করব, আমার কি করা উচিত। দাদাজন জোরে বললেন তোর কি করা উচিত তুই জানিস, আমার দিক দেখায় দেন, ভাঙা ভাঙা কণ্ঠে মেয়েলে কণ্ঠে আমি কোন দিকে যেতে পারি। চারিদিকে গ্রাম মানুষ জনপদ, উনি পূব দিকটা একটু খালি ছিল মাঠ ছিল, দেখা দিলেন ওই দিকে যা। তখন ওই দিকের মাঠের ওই পাড়ে ছিল আবার একটা হিন্দু মহল্লা, ওই যখন বললেন ওই দিকে যা তখন সালাম দিয়ে সে চলে গেল। যা একটু দূর যায় ভীষণ দমকা বাতাস আসলো, দমকা বাতাসে ওইটা মিলায় গেল। মিলায় যাওয়ার পরে দাদা যান আসে কোরআন শরীফ, তোমরা কোরআন শরীফ পড়তে থাকো, আল্লাহ মনে হয় মুক্তি দিছে। হ্যাঁ, এমন করতে করতে একটু পরেই আবার সেই হিন্দু পাড়া থেকে উল্লো ধ্বনি কান্নার আওয়াজ। হ্যাঁ, তখন আর বুঝতে আমাদের বাকি রইল না, সবাই বুঝলো যে হিন্দু পাড়ার থেকে কয়েকজন ডাইনিটা শেষ করছে, হিন্দু পাড়াতেও তখন ছড়াই গেছে। তারপরে এমন অবস্থায় আমাদের দাদাজান তো মোটামুটি সেবা শুশ্রূষা করার পরে আমরা সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে তখন গ্রামের থেকে আস্তে আস্তে মনে করেন ওই মহামারীটা কমে আসতে লাগলো, পুরা গ্রাম তখন ইয়ে করাছিল।
আপনার দাদাজান যিনি বলছেন তিনি হচ্ছেন নিজের চোখে এই ওলা বিবি যেটা বলছেন আপনি সেটা দেখেছেন? আমার আমার ধারণা ছিল যে উনি আসলে তখন বসন্ত ছড়িয়ে পড়ে, তা না, মানে কলেরা বা বসন্ত হওয়ার পরে তারপরে উনি আসেন?
কলেরা বসন্ত হওয়ার পরে আসে
পরে। আচ্ছা আচ্ছা,
এটা এটা কিন্তু সবাই জানে, যারা প্রবীণ তারা সবাই জানে যে ওরা কেউ বলে ওরা সাত বোন,
আচ্ছা
কেউ বলে ওরা পাঁচ বোন, কেউ বলে দুই বোন, ওরা ওই ওলা বিবি, ওটা একটা আর কি মহামারীর রূপ। তা আমাদের গ্রামের চারপাশে দাদাজন বন্ধ করে দিছিলেন, তারপরেও সেটা কাজ হয় নাই ওই বন্ধতে। গ্রামকে গ্রাম ছড়াই গেছে, মানুষ জনপদ মরছে, কান্না মানুষেরা একটা বিভীষিকা, সেটা না দেখলে ওইটা বোঝা যায় না। আমি আমার কিছুটা এখনো স্মরণ আছে, একেবারে প্র্যাকটিক্যাল জিনিস, এটার ভিতর কোনো ইয়ে নাই। তারপরে এই ওলা বিবি নিয়ে তার ওলা বিবি চলে গেল গ্রামের থেকে, আস্তে আস্তে সবাই সুস্থ হইতে লাগলো।
এবং উনি মানে এই ওলা বিবি চলে যাওয়ার পর কেউ মারা যায় নাই?
না, মারা যায় নাই, এবং যারা ছিল সব ডিফেক্টিভ,
আচ্ছা
সব এক, কেউ স্বাভাবিক মানুষ ছিল না, বিভৎস এক একজনের রূপ চেহারা। এখনো আমার মুখে দেখেন দাগ আছে, কিন্তু হালকা হালকা পক্সের দাগ আছে, সেই সময়কার কথা আমার মনে আছে। তা ওই আর কি, এখন ভাবি যে যারা যাদের অক্লান্ত পরিশ্রমে এই কলেরার ভ্যাকসিন, গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, যারা করছেন জিন্না, ওনাদের আল্লাহ বেহেশতে নসিব করুক, গুনাহগারটা মাফ করে, যে ধর্মেরই হোক না কেন। এইটুকু আমার আজকে বলার ছিল এই ওলা বিবিটা নিয়ে। কিন্তু ওলা বিবি যে একটা ভয়ঙ্কর, এটা বই হয়েছে ওলা বিবির উপরে, একটা অনেক উপন্যাসও হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে পরবর্তীতে আপনার কাছে আমরা আবারও ফিরে আসতে পারবো। আমরা ছোট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
জুড়ে 2000-এরও বেশি গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণফোন।
দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি?
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, FNF, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণফোন।
কিরে বাবা, ইলেকট্রিক গিটার!
জানো জানো ইলেকট্রিক গিটার নারে পাগলা, জেমস এর সিগনেচার করা।
কেমনে সম্ভব?
ব্ল্যাক হর্সের পাগলা অফারে সব সম্ভব। ব্ল্যাক হর্সে চুমুক দাও আর ক্যাপের ভিতর জিতে নাও জেমস এর সিগনেচার করা ইলেকট্রিক গিটার, টি শার্ট ও জেমস এর সাথে ডিনার। আরো আছে R1 বাইক, স্পোর্টস বাইক, ব্যাংকক পাতায়া ট্রিপ, আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন সহ এক্সাইটিং সব প্রাইস।
ব্ল্যাক হর্স, সব সম্ভব।
দেশ জুড়ে 2000-এরও বেশি গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে পাচ্ছেন স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সেরা অফার, আকর্ষণীয় গিফটস, সাথে ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার। এক্ষুনি চলে আসুন গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে, চলো বহুদূর গ্রামীণফোন।
দোস্ত, তোর কোনো আইডিয়াই নেই তোর জন্য আমি কি কি করতে পারি?
তাই
একবার খালি মুখ ফুটে চাবি তো দুনিয়ার সবকিছু পাবি।
ওকে, এত যদি পারিস তুই আমার টেবিল ফ্যান আর বেবি ট্যাক্সি দিয়ে একটা সিএনজি হেলিকপ্টার বানাই দে।
এমন আবদার হয়তো মেটানো যাবে না, কিন্তু মাইজিপি অ্যাপে প্রয়োজন বুঝে রিচার্জ, বিল পেমেন্ট, FNF, অ্যাকাউন্ট প্ল্যানিং, প্রোফাইল আপডেট সহ সবই পারবেন। আর অ্যাপ ডাউনলোডে 50 MB ফ্রিও পাবেন। চলো বহুদূর গ্রামীণফোন।
রেডিও 50, 88.4 FM, Bhoot FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone, and Grameenphone-er উদ্যোগেই আগামী মানে আগামী 31 তারিখ অর্থাৎ 30 তারিখ রাতে, রবিবার রাত 11:59 আমরা থাকবো সিক্স সিজনে, এবং সেখানে আপনারা সরাসরি ভূত FM আমাদের সাথে আপনারা উপভোগ করতে পারবেন, এবং সেই সাথে আপনারা পাবেন ওখানে বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স শো। সো অবশ্যই অবশ্যই জয়েন করুন আমাদেরকে এই সানডেতে। আর আমাদের যাবার সময় হয়ে গেছে, বাট হ্যাঁ, যাওয়ার আগে বলেছি একটা অডিও ক্লিপ প্লে করে তারপরে যাব, সুতরাং অডিও ক্লিপটি আপনারা শুনতে পারবেন। শরীফ লালবাগ থেকে আমাদের এসএমএস করছেন, আমাদেরকে অ্যারোমা, আর যে অ্যারোমা বনশ্রী থেকে। এছাড়া আমাদের এসএমএস করছেন রিয়াজুল ইসলাম লাদিন, এসএমএস করছেন লাস্ট স্টোরিটা ওলা বেবি ওয়াজ অসম, তাই লিখেছেন মিশন বাংলা বাজার গাজীপুর থেকে লিখেছেন। এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাজশাহী থেকে উম্মে সেফা শরীফ আমাদের সাথে রয়েছেন, রোহান আমাদের সাথে রয়েছেন, এবং ওলা বিবির কথা যে রিয়েল সেটা তিনি বলছেন। আমি জানতাম যেটা আপনাদের ভালো লাগবে যেন লাস্ট রেখে দিয়েছিলাম। টম অ্যান্ড জেরি গোপালগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, নিবিড় আমাদের এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি প্রান্ত মেহেদি রাজশাহী থেকে এসএমএস করেছেন, রাজশাহী মেডিকেল কলেজের ঘটনাগুলো অনেক ভালো লাগে এবং আমরা চাই যে মেডিকেল কলেজের ঘটনা আরো বেশি প্রচার করতে, সেক্ষেত্রে আপনাদেরও হেল্প লাগবে, আপনারা চাইলে আমাদেরকে পাঠাতে পারেন সেগুলো। এবং যারা আপনাদের পরিচিত ডাক্তাররা রয়েছেন যাদের কাছে সমস্ত ঘটনা রয়েছে, তাদেরকে উৎসাহিত করতে পারেন ভূত এফএমে তাদের ঘটনা শেয়ার করার জন্য। আমি জানি অসংখ্য মানুষের কাছে অসংখ্য ঘটনা রয়েছে। জালাল মাহমুদ আমার সাথে রয়েছেন যে অস্থির শো হয়েছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া আমার সাথে রয়েছেন দুর্লভ, উৎস সহ আরো অনেকে। আপনাদের সবার সাথে কথা হবে আগামী রবিবার, অর্থাৎ আগামী শুক্রবার আগেই এই রবিবারে কথা হচ্ছে। স্পেশাল একটা এপিসোড ওয়েট করছে আপনাদের জন্য, এবং সেই সাথে স্পেশাল ট্রিট, ট্রিক এবং ট্রিট দুটো একসঙ্গেই থাকবে। ট্রিট দেবে সিক্স সিজন হোটেল এবং ট্রিক থাকবে ভূত এফএম এ। সুতরাং অবশ্যই অবশ্যই আপনারা চলে আসুন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে লাইভ আপনারা ঘটনা একদম সামনাসামনি দেখতে পারবেন যে ভূত এফএম কিভাবে হয়। আর সেই সাথে আগামী শুক্রবার তো আমরা আবারও ফিরে আসব। আর এই স্পেশাল এপিসোডে আপনার ঘটনা যদি আপনি চান যে আপনার ঘটনা শেয়ার করা হোক, তাহলে বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠিয়ে দিন আপনারা। চলে যাচ্ছি আজকের মতো, এবং ফিরে আসবো আবারও রবিবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এবং যেতে যেতে প্লে করে যাচ্ছি একটা অডিও ক্লিপ। টাটা।
আসছেন ঢাকা যাত্রা বাড়ি থেকে। তো ভাইয়া, আমি যেটা শেয়ার করবো আপনার সাথে সেটা হচ্ছে যে 2015 সালের ঘটনা। তো আমি এসএসসি পরীক্ষার পরে যে অফশোর টাইমটা, যে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যে অফশোর টাইমটা ঘটনাটা, এই ঘটনাটা মানে এর মধ্যেই ঘটে। তো আমি হচ্ছে যে আপনার একদিন জুম্মার নামাজ, শুক্রবার জুম্মার নামাজ পড়তে গেছি মসজিদে। তো নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, তো বের হচ্ছি মসজিদের গেটের সামনে। স্বাভাবিক হচ্ছে যে ঢাকা শহরে মসজিদের বাহিরে জুম্মার নামাজে পড়া, শুক্রবার নামাজে পড়া অনেক লোক থাকে, অনেক ভিক্ষুক থাকে, ভিক্ষা চায়। তো আমার কাছ থেকে এরকম একটা ভিক্ষুক আর কি, উনি হাত পেতে টাকা চাচ্ছেন যে ভাই আমাকে একটা টাকা দেন। তো আমার হাতে জানানো ছিল ডান হাতে, আর বাম হাতে আমি 2 টাকা নোট গুলো বের করে রাখছি। তো আমি ওই লোকটাকে আমার 2 টাকা নোট দিলাম তাকে। তো উনি 2 টাকা নোটটা আমার হাতে দিয়ে বললেন যে ভাইয়া আমি 1 টাকা চাইছি, আমাকে 1 টাকাই দেন। তো বলছি যে আমার কাছে তো 1 টাকা ভাঙতেই নেই। তো উনি বলতেছে, পরে আমি বলছি যে ভাইয়া আপনার কাছে 1 টাকা থাকলে ফেরত দেন আমাকে। বলতেছে না, আমার কাছে 1 টাকা নেই, আমি 1 টাকাই নেবো, আর আপনার কাছে 1 টাকা আসে আমি সেটা জানি। না, আমার কাছে নাই। উনি বলতেছে যে না, আমি জানি আপনি ভালো করে খুঁজে দেখেন, আপনি মিথ্যা বলছেন, অবশ্যই আপনার কাছে 1 টাকা আসে। তো আমার যে মানি ব্যাগ, মানি ব্যাগের মধ্যে 1 টাকা ছিল, সেটা আমি ক্লাস 10 যখন উঠি তখন আমি স্কুল যাওয়ার সময় রাস্তায় পাই। তো রাস্তায় আমি টাকাটা পাই, প্লাস অনেক কিছু ছিল যে রাস্তায় যদি কিছু পাইতাম তো সেটা একটা স্বাভাবিক অভ্যাস ছিল যে সেটা রেখে দিতাম নিজের কাছে। তো 1 টাকা আমি মানি ব্যাগে রেখে দিচ্ছিলাম। তো ভাইয়া উনি বলতেছে যে না, আপনার কাছে 1 টাকা আসে, ওই 1 টাকা আমাকে দেন। তো বলছি না, আমার কাছে 1 টাকা নাই। তো উনি বলতেছে যে না, আসলে ওটা আপনি দিতেই হবে। বলছি যে না, ওইটা আমি দেবো না। উনি বলছেন দিতেই হবে। তো অনেকক্ষণ যোগাযোগ করার পর আমি টাকাটা কিছু ভাবি নাই, অবশ্য কোনো কিছু ফিল করি, টাকাটা নিতেই। তো অনেক আমি চিন্তা, মানে বাসায় যখন যাই তো বাসায় যখন আমি 5-10 মিনিট আমি আপনি চিন্তা করতে থাকি, কি হলো যে উনি কি করে জানে যে আমার কাছে 1 টাকাই আসে। উনি শিওর হচ্ছে যে হ্যাঁ আমার কাছে আছে, আর উনি ওটাই নেবে। তো ভাবছি, বাট কিন্তু ওরকম ফিল বা অঙ্কর কনসেপ্ট করিনি। তো আমি চিন্তা ভাবনা করলাম আমি আমার আম্মুকে কথাটা শেয়ার করবো। তো প্রায় 10-15 মিনিট পর তো আমি যখন আম্মুকে বলতে গেলাম, আম্মুকে বলবো বলে ডাকলাম, আম্মু বললাম যখন বল মানে শুরু কর। তো তখনই আমি আমাদের ঘরে যে কলিং বেল সেটা মানে বাসটির শব্দ শোনা গেল, যে কলিং বেল বাসটির শব্দ। তো আমি গেট খুলি, দৌড়ে যে আমি গেট খুললাম, কি বলবো, বিশ্বাস করবো না। আমি যে লোকটাকে মসজিদের সামনে দেখছি, ওই লোকটা মানে ওই লোকটা আমার বাড়ির সামনে গেটের সামনে দাঁড়িয়ে আসে। উনি আমাকে যে 1 টাকা আমি ওনাকে দিয়েছি, ওই 1 টাকা আমাকে ফেরত দিয়ে গেলেন এবং বললেন যে টাকাটা রেখে দিই, কাজে লাগবে। তো উনি এই কথাটা বললেন বলে চলে গেলাম, মানে চি থেকে নামতে এসে উনি দেখলেন সে থেকে নামতে এসে। তো আম্মু সবটাই দেখলেন, বলছে যে ওই টাকাটা দিয়ে আসো লোকটাকে, বা লোকটাকে যদি টাকাটা না নেয় তো লোকটাকে নিয়ে ডেকে নিয়ে আসো, যে উনি কেন টাকাটা, তুমি টাকাটা ফেরত কেন দিল, উনি তোমাকে কেন টাকাটা দিয়ে গেল। তো আমি দৌড়ে নিচে যাই, তো নিচে যাই তো আশেপাশে মানে খুঁজছি, মানে সিঁড়ির মধ্যে তো নাই, আমি সাথে সাথে দৌড়তেছি, মানে নিচে মানে মানে কোথাও না, আমি আশেপাশে কোথাও দেখিনি। তো আমি ঘরে চলে আসি, আম্মুকে পরে আম্মুকে সব খুলে বললাম যে আম্মু এই ঘটনা, মসজিদে আমার কাছ থেকে টাকা চাইছিল, টাকা দিয়েছি, তো উনি আর টাকাটা ফেরত দিল। তো আম্মু ওইটাকে মানে খুব গুরুতর ভাবে ব্যবহার করছে যে হয়তো কিছু হইতে পারে, সে ওই হিসাব করে মানে হয়তো কোনো কুতুব বা অলিয়ে ধরনের কিছু হইতে পারে। তো সেই সব চিন্তা ভাবনা করে এই টাকাটা আপনার আলমারিতে তুলে। তো ওদিন রাত্রে এই ঘটনা হচ্ছে যে আমি রাত্রে স্বপ্ন দেখা শুরু করলাম, যে 4 জন লোক আসছে, আসার পরে 4 জন লোক আসে মানে ছায়ার মতো বড় চলছিলাম, বা 4 জন লোক আসে, আসার পর আমাকে চোরামশি করে, অনেক জোর করে জোরাজোরি করে নিয়ে যাওয়ার জন্য। তো এক পর্যায়ে উনি কাঁধে উঠান, তো কাঁধে করে নিয়ে এখন মানে রওনা হবে, অর্থাৎ জোর করে কাঁধে নিয়ে রওনা হবে, তো তখনই ঘুমটা ভেঙে গেছে। তো এরকম হচ্ছে আপনার ফজরের আগে দেখি, অর্থাৎ ফজরের আগে স্বপ্নগুলো দেখা শুরু করলাম। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো 1 সপ্তাহ হয়ে যাওয়ার পর চিন্তা করলাম যে না, এটা আসলে আর না বলে পারা যায় না, পরে আম্মুকে শেয়ার করবো বলে চিন্তা ভাবনা করলাম। তো আমি যখন 1 সপ্তাহ পর, অর্থাৎ আমি যখন আম্মুকে শেয়ার করতে গেলাম, আম্মুকে বললাম যে আম্মু একটা কথা, এমন এমন আমি রাত্রে স্বপ্ন দেখতেছি যে 4 জন লোক আসে আমাকে মানে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য, অনেক চরমুচি করে নিতে পারে না, তখনই ঘুমাই। আমি হচ্ছে বলো কি, আমিও তো 1 সপ্তাহ মানে আমিও তো আজকে 6-7 দিন ধরে একই তোমার মতো স্বপ্ন দেখতেছি, যে আমি দেখতেছি যে তোমাকে 4 জন লোক এসে নিয়ে যাচ্ছে। তো আমিও ভয় পেয়েছি, আম্মুও ভয় পেয়েছি যে কি হচ্ছে। তো আম্মু যে ওই টাকার ঘটনাটা, যে টাকাটা দিয়ে গেছে লোকটা, বা ওই বিষয়ে আব্বু কিছু বলেনি, কারণ আব্বু তো অনেক রাগ, মানে খুব রাগী মানুষ ছিলেন, তো বকাঝকা করে। তো এবার আম্মু বুঝছে না এই সত্যি কথা আম্মুকে বলতেই হবে। তো আব্বু রাজ্যে বাসায় ফিরলো, তো আব্বু হঠাৎ সবাইকে ডাকলেন, নিজে থেকেই ডাকলেন। আমরা আসলে কথা, আম্মু বলছিল যে যদি তোমার আব্বু আসা যাচ্ছে আস্তে আস্তে খুলে বলবো, কিন্তু আব্বু বাড়িতে খুব তাড়াতাড়ি আসছেন ওদিন। জাস্ট ওদিন আমাদেরকে সবাই ডাক, সবাইকে ডাকছে যে তোমরা সবাই একটু আসো, তোমার সাথে কথা আসো। তো আমরা আব্বু রুমে যাই, তো তখন আব্বু আমাদের বলতেছে যে আমি আজকে অনেকদিন ধরে একটা স্বপ্ন দেখছি, যে আমাকে, বিশেষ করে আমাকে বলছে যে তুমি কোথাও যেও না, কোথাও ঘুরতে যেও না, বা বন্ধুদের সাথে কোথাও যেও না, এই ধরনের কথা বলতেছে। যে কেন আব্বু বলছে, আর আব্বু বলতেছে যে আম্মু আবার তখন বলছে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, তুমি কথা শেষ করো, তবে আমি তোমার কাছে বলবো একটা কথা। তা বলতেছে যে ঠিক আছে আমি আগে বলি, সেটা হচ্ছে যে আমি কিছুদিন স্বপ্ন দেখছি যে, মানে আমার কথা বলতেছে, যে আমার নাম হচ্ছে মেহেদি, বলতেছে যে মেহেদি কে যেন, মানে চারজন লোক, উনি মানে আমার বলছে যে চারজন লোক আমাকে নিয়ে যাচ্ছে। তো আম্মু তখন বলে উঠলো যে হ্যাঁ এটাই তো তোমাকে বললো, যে মানে আমার কথা বলতেছে যে ও স্বপ্ন দেখছে, আমিও দেখতেছি, তুমি দেখছো, তোমার এটা অবশ্যই এটার মধ্যে কিছু না কিছু আছে। তখন আব্বুকে আম্মু সব খুলে বললো, টাকার ঘটনা, তারপরে মেডিসিন সব খুলে বললো। তো আব্বু চিন্তা করলো যে আমাদের পাশে যে মসজিদ, বুঝছে যে মসজিদের ইমাম সাহেব বড়, তো মানে বড় অর্জন বুজুর্গ, তো বলছে যে ওনাকে জিজ্ঞেস করবে। তো আর ওই মানে যে ইমাম সাহেব, আমাদের এই মসজিদের ইমাম সাহেব ছিল, তো উনি আবার আমাদের গ্রামের, মানে আমার দাদু বাড়ি মিনা, তো উনি মানে ওদের সাথে খুব ভালো সম্পর্ক। তো আব্বু হুজুরের কাছে গেলেন, হুজুরের কাছে যাওয়ার পর হুজুর সব খুলে বললেন। তো হুজুর আবার আব্বু, মানে আব্বু আর আমার সামনে, আব্বু আমাকে নিয়ে গেছে, আব্বু আর আমার সামনে হুজুর ফোন দিলেন, মানে হুজুর বলতেছেন যে আমার যখন পরিচিত লোক আসে গ্রামে, পরে বলতেছে যে মানে বলতেছে এরকম গ্রামে একজন হুজুর আসে, খুব ভালো, উনি সব বলে দিতে পারে, বা উনি ধরনের কিছু কাজ করে, তো ওনার কাছে গেলে ভালো হয়, ওর সাথে কথা বলে ভালো। তো আব্বুর সাথে ফোনে কথা বলালেন, তো উনি লোকটা আমাকে বললেন, কথা বললেন, তো আব্বু খুলে কিছুই বলেনি, আব্বু জাস্ট বলছে স্বপ্নের কথাটা, স্বপ্নে এরকম এরকম দেখতেছে। তো লোকটা বললেন যে আপনি একটা কাজ করেন, তো আপনি অনেক দূরে যেয়ে যাওয়া সম্ভব না, আমি নমতি চাকরি করি, তো সমাজ থেকে তো ছুটি স্বাভাবিক দিতেই চায় না, তো একটা কাজ করেন, আপনি আপনার ছেলেকে নিয়ে আসেন, গ্রামে নিয়ে আসেন, তো ওইখানে ও আসলো, ঘুরেও গেল, বা আমার কাজটাও সুবিধা হলো। আব্বু মানে কোনো চিন্তা করেন নাই, যে কথা ওই কাজ আব্বু করলেন কি আমাদেরকে নিয়ে পরের দিন সকালে রওনা দিলেন। তো পরের দিন সকালে রওনা দিলে আমরা গ্রামে যাই, তো যাওয়ার পর বিকেলে ওই হুজুরের কাছে যাই। তো ওই হুজুরের কাছে গেলে হুজুর আমাকে দেখে কি বলবো ভাইয়া, উনি দেখার সাথে সাথে উনি বলতেছে যে ওকে তো জাদু করা হয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, বলতেছে উনি বলতেছে ভাবতে ওকে তো জাদু করা হয়েছে। আপু বলতেছে যে কি বলেন, হ্যাঁ বলুন, হুজুর বলতেছে না হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি একটা কাজ করেন, বলছে যে আপনি কালকে ওরে মানে 12টার আগে নিয়ে আসবেন, ওরে গোসল করাবো, আর রাত্রে এসের পর আমরা একটা আসন বসাবো। তো আব্বু পরের দিন দুপুর 12টায় তো আমাকে নিয়ে যায়, তো হুজুর তখন দুধ কাঁচা হলুদ দিয়ে গোসল করেন। তো আমি গোসল করার পর আমরা চলে আসি, রাতে যখন ইশার নামাজ শেষ, তো তখন আমরা আসনের জন্য হুজুর কাছে গেলাম, আমি গেলাম, আব্বু গেল, তারপরে আমার একটা চাচাতো ভাই গেছে, আমার একটা চাচা গেছে, তারপর আমার আমি যাইতে চাইছি, কিন্তু হুজুর নিষেধ করছে যে না মা যত না আসে, মানে মহিলা যেন না যায়। তো হুজুরের কাছে যখন আমরা যখন বসলাম, দেখলাম যে হুজুর আমাদের সামনে বসলো, একটা মোমবাতি নিয়ে বসলো, তো কিছুক্ষণ পর হুজুরের কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল, যে কেমন কথা বলতেছে, তারপরে দেখতো জানি কেমন, দেখতে কেমন বলতে কি চোখগুলো বড় বড় রাগি হয়ে গেছে, কেমন করে তাকাচ্ছে। তো হঠাৎ উনি বলতে লাগলেন যে আপনাকে ছেলে, আপনার ছেলে তো মানে ব্ল্যাক ম্যাজিক জাদু করা হয়েছে, জিন দিয়ে জাদু করা হয়েছে, বস করা হয়েছে। তো উনি হুজুরকে বলতেছে মানে হুজুর তো না আসলে হুজুর মানে জিন হয়তো, মানে পরে হুজুর থেকে জানতে পেরেছে জিনটাকে মানে কি বলে, জিন তারপর ভর করছে। তো হুজুর বলতেছে মানে জিনটা বলতেছে যে আপনার ছেলে তো জাদু করা হয়েছে, আপনার ছেলে তো তান্ত্রিক জাদু করছে, আপনার ছেলেকে বস করে নিয়ে যাবে, তো বস করে নিয়ে যায় ওকে তান্ত্রিকের একটু শিষ্য বানাবে। তো আব্বু বলতেছে যেটা কি কিভাবে বলতেছে মানে ওই চিন্তা বলতেছে যে আমি আপনাকে সব প্রমাণ দেখাবো তো ঠিক আছে ঠিক আছে তো হুজুরটা বলতে লাগলো যে কিভাবে কি হুজুর সব বলতে লাগলো আমি কিন্তু আমি কিছুই বলি নাই বা আব্বু কিছু বলেনি হুজুর নিজে থেকে বলতে লাগলো আসলে হুজুর ছিলেন না আমি যতটুকু ধারণা যে আসলে উনি ছিলেন না এটা হয়তো ওনার উপর কেউ ভর করছে কিন্তু হুজুর বলছে তার উপর জিন ছিলেন কথাগুলো জিন বলছে জিন বলতেছে যে আপনার ছেলে তো এক মায়ের এক ছেলে আর ও তো তুলা রাশি তো তুলা রাশি আর এক মায়ের ছেলে দিয়ে অনেক কিছু করা সম্ভব জাদুটনা বা খারাপ কাজ করা তান্ত্রিকদের জন্য সুবিধা তান্ত্রিককে এগুলো ছেলে দেখে বেছে নেয় তো আপনার ছেলেকে বস করার জন্য প্রথমে ওই ছেলে যখন স্কুলে যাচ্ছিল তখন রাস্তায় এক টাকার একটা কয়েন জিন দিয়ে জিন রেখে আসে তো জিনটা বলতেছে তখন ছেলে টাকাটা নেয় টাকাটা নিয়ে রেখে দেয় তো ওর জিনটা ওই টাকাটার মানে ওর জিনটা টাকাটার বস ছিল তো ওই জিনটার সাথে সাথে আপনার ছেলের সাথে সাথে আপনার বাড়িতে যায় তো ওই তান্ত্রিক পরে জানতে পারে যে আপনার ছেলের বাসা কোথায় তো একটা সুযোগ বুঝে তান্ত্রিকটা আপনার মানে ছেলেকে বলতেছে যে আপনার তান্ত্রিকটা সুযোগ বুঝে আপনার ছেলের পিছু নিয়ে এসে তো যখন সুযোগ পেল তো তখন তান্ত্রিক মসজিদের সামনে দেখা করলো তান্ত্রিক প্রথমে মানে ওই টাকাটা যে আমার বাসায় রাখছে বাসায় রাখার উদ্দেশ্য হচ্ছে কিছু নেওয়া আমার বাসা থেকে আমার জিনিসপত্র নেওয়া চিনিয়ে থাকে আমার একটা জিনিসপত্র নেওয়া আমার বস করে নিয়ে যাবে বাড়ি থেকে তো ওই টাকাটা যে মসজিদ থেকে সে আমার চেয়ে নিচ্ছে সেটা কারণ হচ্ছে সে ওইটা মন্ত্র পড়বে আমার হাতে টাকাটা নিয়েছে টাকাটা নিয়ে সে মন্ত্র পড়ছে তো মন্ত্র পড়ছে মন্ত্র পড়া নাকি উনি আবার আমাকে দিয়েছে বাসায় দিয়ে এসে তো বাসায় আসার উদ্দেশ্য আর টাকাটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল যে এটা কারো মানে মনের মধ্যে খুঁত না লাগে একটা হচ্ছে যে সে আসছিল আমার পায়ে মাটি নেওয়ার জন্য মানে পায়ে যে ধুলো ধুলো নেওয়ার জন্য ছিঁড়ি থেকে উঠলে বা রাস্তা থেকে উঠলে সবাই জুতোর মধ্যে ধুলো রেখে থাকে আর একটা হচ্ছে আমাদের মানে যে জুতোর ইটা ছিল সেটা হচ্ছে যে বাহিরে তো আমাদের বাড়ির মধ্যে কোনো আউট মানুষ ঢুকতো না বা চোট ওরকম এখনো মানে কখনো হয়নি তো শেষে সবার দেখতাম যে সবাই জুতোর একটা বাহিরে রাখতো মানে যেটা সবাই ইউজ করে টোটালি ইউজ করে নর্মালি ভাবে সেটা হচ্ছে যে বাহিরে থাকতো আর যেগুলো হচ্ছে স্পেশালি সেগুলো ঘরে থাকতো তো লোকটা ধুলো নিতে আসছিল ধুলো নিয়ে বসে যে জিনটা বলতেছে এরকম বলার পর অনেক কিছু বললো তো উনি বলতেছে যে আমি যদি টাকাটা না ধরতাম তাহলে এটা হতো না এই ধরনের কিছু বলতেছে মেয়ে আরেকটা জিনিস হচ্ছে যে জিন হঠাৎ করে তার হাতটা সামনে রাখলো মানে ওই হুজুরটা আসলে জিন তো আমরা দেখিনি হুজুরটা হাতে সামনে রাখলো তো হঠাৎ করে দেখলাম হাতের মধ্যে একটা তাবিজ চলে তো তাবিজটা আব্বুর হাতে দিলেন তাবিজটার মধ্যে মাটি মাটি মাখানো ছিল তো ওই তাবিজটা আব্বু খুললেন ওই জিনটা বললেন আব্বুকে খুলতে আব্বু খুললেন ভিতরে একটা কাগজ ছোট টুকরা ছিল সেটার মধ্যে ছিল আপনার কিছু নকশা না কি যেন বলে আরবিতে এগুলো ছিল আর আরেকটা যে ছোট কাগজ ওই কাগজটার মধ্যে ছিল কিছু মাটি কিছু ধুলো ছিল হালকা একটা চুল ছিল একটা নখ ছিল তো ওই জিনটা বলতেছে নখটা নাকি আমার ছিল তাবিজের মধ্যে বড় তাবিজ ভরসে এটা ভরিরা ওটা নাকি পুরাতন কবরের মধ্যে রাখছে বস করার জন্য আমাকে নিয়ে যায় হুজুর বলতেছে যে টাকাটা যদি মানে ওই যে যদি আম্মু আলমারিতে না রাখতো ওই টাকাটা যদি আমি রাখতাম তাহলে অবশ্য সে মানে তিন দিনের মধ্যে আমাকে বস করে নিয়ে যেত মানে আপন দোয়ায় মানে এখন তখন আমি মুর্শিদগঞ্জেই থেকে যাই আমার গ্রামের হচ্ছে মুর্শিদগঞ্জ আমি ওখানেই থেকে যাই তবে ওই পর থেকে খুব ভালো আছি মানে এখন স্বপ্ন ওই স্বপ্ন আর দেখি না
ভূত FM The night comes alive with Grameenphone
This track was downloaded from FusionBD.com.